নয়ামি যাই গো নাজা আল্লাহ তোমার কাছে আমার মোনাজা আল্লাহ তোমার কাছে আমার মোনাজা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد شبي محبة رشته جره جره آواز করে পড়ুন اللهم صل على وعلى آله سيدنا مولانا তাহাজ্জুদের জাইনামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়
তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى سيدنا مولانا محمد رسول প্রিয় রসুল প্রণের রসুল গো রসুল প্রিয় রসুল প্রণের রসুল তোমার জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল গো রসুল প্রিয় রসুল প্রণের রসুল গো রসুল প্রিয় রসুল প্রণের রসুল আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বললে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। এজন্য কবর জিয়ারতের জন্য কবরে যাওয়া যাবে, কিন্তু কবরে শুয়ে থাকা লোকটার কাছে চাওয়ার জন্য যাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে কবরে পড়ে পড়ে তার চেয়েও বেশি অসহায়, ঠিক কিনা? সে তো আপনারা কিছু দিতে পারবে না, দিতে পারবেন আপনি। কি দিবেন? তার জন্য দোয়া দিবেন, তারে সালাম দিবেন, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন, ঠিক কিনা? কিন্তু ওই লোকের কাছে কিছু চাওয়া যাবে? কিন্তু মাজার কেন্দ্রিক ভণ্ডামি এই দেশে আছে না নাই? মাজারে লাল সালু নীল সালু আছে না নাই? মাজারের উপর মশারি দেয় আছে না নাই? কত বড় ডাকাত, মাজারে মশারি দেয়, দেখা যাবে ওর মায়ের মশায় কামড়ায়, ওর বাপের মশায় কামড়ায়, ঠিক কিনা? দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে চাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, চাইড়া দে চাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ডামি আছে না নাই? আপনাদের বেগমগঞ্জে নাই আশা করি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না নাই? নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা, ধর্মে রাখেন খুঁটি ধৈরা কয়দিন করবা হৈরানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, চাইড়া দে চাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? এজন্য কোন ধরনের ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। বিশ্বনবী ইসলামকে রেখে গিয়েছেন বাইদা নাকিয়া, সুস্পষ্ট জলজলে সূর্যের মতো, লাইলুহা কানাহারিহা নাহারুহা কালাইলিহা লাইয়াযিগু আনহা ইল্লা হালিক। ইসলামের মধ্যে কোন অস্পষ্টতা নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট, ইসলামের ভেতরে কোনো গোজামিল নাই, চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে আল্লাহ আমাদের নেয়ামত বাড়িয়ে দিবেন। সুখে দুঃখে সকালে বিকালে শীতকালে গরমকালে আলহামদুলিল্লাহ, এটাই হবে আমাদের স্লোগান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। উত্তর পূর্ব দুর্গাপুর ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, দুর্গাপুর মানে আগে হিন্দুরা ছিল বোধহয় এলাকায়, হ্যাঁ, তো আপনারা চেঞ্জ করতে পারলেন না নামটা? ভালো লাগছে দুর্গাপুর নামটা খুব, না? সেই মাটি মানুষের সাথে মিশে আছে, অনেক আগ থেকে তো চেঞ্জ আর করেন নাই। তবে বিষ্ণুবী স্যার ইসলামের অভ্যাস ছিল কোনো ভুল নাম দেখলে চেঞ্জ করে দিতেন, ভুল নাম দেখলে কি করে দিতেন? চেঞ্জ করে দিতেন। বিষ্ণুবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, তখনও ওই এলাকার নাম মদিনা হয় নাই, ওই এলাকার নাম ছিল ইয়াসরি। বিষ্ণুই বললেন মাসমু হাযিহিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বললো ইয়াসরি। ইয়াসরি মানে প্রতিশোধ নেওয়া, টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে আপনি প্রতিশোধের ঝাল মিটাবেন, ওইটারে বলে ইয়াসরি। বিষ্ণুই বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে ইয়াসরি, মানে প্রতিশোধ। নো, নেভার, এটা কখনোই হতে পারে না। আমি এই এলাকার নাম চেঞ্জ করে দিলাম, আজ থেকে এলাকার নাম তওবা কিংবা তাইবা, মানে মদিনাতুন নবী, নবী শহরটা হবে তওবা, তাইবা মানে পবিত্র শহর। মদিনার মাটির ভেতরেও শেফা দিয়েছে কে? আল্লাহ। এজন্য আপনি হজমটা করতে গেলে মদিনার খেজুর যখন খাবেন, খেজুর মুছতে গেলে লোকেরা বলবে ইয়া হাজ হাদা হারাম, এ হাজি মদিনার খেজুর থেকে বালু সরানোর দরকার নাই, বালু সহ খাও, কারণ এই বালির ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। বিষ্ণুনবীর হাতে এত বরকত, বিষ্ণুনবী যেখানে হাত লাগাতেন বরকতে অনন্য হয়ে যেত। বিষ্ণুনবী কোন গাছে হাত লাগালে গাছের ফলন বেড়ে যেত, বাচ্চার মাথায় হাত লাগালে বাচ্চার মাথার চুল বেড়ে যেত, লোনা পানির কুয়াতে থুতু ফেললে মিঠা পানির কুয়া হয়ে যেত, কারোর জন্য দোয়া করলে বরকতে ওই লোকটা সমৃদ্ধ হয়ে যেত। বিষ্ণুনবীর খাদেমের নাম আনাস, খাদেমুর রাসূলুল্লাহ। বিষ্ণুনবী তার জন্য দোয়া করেছেন, আল্লাহ আনাসকে আপনি সন্তান বাড়াই দেন আর তার মালে বরকত দেন। আনাস বলে বিষ্ণুনবীর দোয়ার বরকতে আমার ঘরে সন্তান হিসেবে আসিল। মদিনাতে যার যত খেজুর বাগান ছিল সবার খেজুর বাগানে বছরে খেজুর হইতে একবার, বিষ্ণুনবীর দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর হইতে দুইবার। বিষ্ণুনবী জুমার খুতবা দিচ্ছেন, মদিনাতে দুর্ভিক্ষ, পানি নাই। এক সাহাবী বললেন, নবী পানি নাই, আমরা মরে যাচ্ছি। বিষ্ণুনবী খুতবা স্টপ করে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি নাযিল করলো। কে? দোয়ার বরকতে বৃষ্টি ইজ কন্টিনিউইং, চলতে আরম্ভ করলো, আনটিল কমপ্লিটলি ওয়ান উইক, এক সপ্তাহ ব্যাপী বৃষ্টি, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এরপরে শুক্র পর্যন্ত টানা বৃষ্টি, বৃষ্টির চোটে এবার মদিনাতে বন্যা। কি পরিমানে রেইনফল, মানে বৃষ্টি হলে মরু এলাকায় বন্যা হতে পারে, কল্পনা করেছেন? এরপরে শুক্রবারে বিষ্ণুনবী আবার জুমার খুতবা দিতে যাবেন, ওই সাহাবি আবার এসে হাজির, যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া চাইছে। এবার আয়েশাকে নবী আর বৃষ্টির দরকার নেই, এবার একটু বৃষ্টি বন্ধের দোয়া করে বিষ্ণুনবী এবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বুখারীর বর্ণনা, হে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দেন, আঙ্গুয়া লাগবে না, আমাদের মদিনাতে পর্যাপ্ত। ফ্লাডেড, ড্রাস্টিক্যালি ফ্লাডেড দ্য টেরিটরি অফ মদিনা সিটি, মদিনা শহর বন্যা একাকার। এই জন্য বিষ্ণুনবীর হাতের ভেতরে এত বরকত দিয়ে দিয়েছে কে? বিষ্ণুনবী কোন নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। তো ওই সময় এক ভণ্ড নবী দাবিদার এসেছিল, নাম মুসাইলামা, সে বলে আমিও নবী। তার এলাকার লোকেরা বলে, মুসাইলামা তুমি যদি নবী হও তাহলে তুমিও আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও, কারণ মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বড় হয়। মুসাইলামা বলে, ঠিক আছে তোমাদের বাচ্চাগুলো কোথায় নিয়ে আসো। আনার পরে লাইন ধরে দাঁড়ালো, মুসাইলামা হাত বুলাই দিতে লাগলো, এই বেয়াদবের হাতটা যেই বাচ্চার মাথায় লেগেছে এই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা, আর যেগুলোর মাথায় কিছু চুল আছে ওরিও শেষ। ওষুধে রিঅ্যাকশন করছে, কি করছে? ওষুধে মাঝে মাঝে অ্যাকশন করে মাঝে মাঝে। তো মুসাইলামার এই হাত টাচ করাতে অ্যাকশন করে নাই, করেছে কি? স্থান হচ্ছে হাজি নজমুদ্দিন ঈদগাহ ময়দান, এটা ঈদগাহ ময়দান না, অনেক বড় জায়গা মাশাআল্লাহ। আলোচক বৃন্দ তো অনেক, দেশ বরেণ্য ওলামায়ে কিরামদের আপনারা দাওয়াত করেছেন, আল্লামা ডক্টর লুৎফুর রহমান, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি আমাকে রেখেছেন, রেখেছেন মহাদ্দিস রফিকুল্লাহ আনসারি, হাফেজ মারানা শহীদুল্লাহ, মারানা সেহাবুল্লাহ, মারানা ইয়াসিন আরাফাত, মারানা হাফেজ ইব্রাহিম, এবং মানব্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। যারাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, এই কোরআনের বাগানটায় মাহফিলটাকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানান। মাহফিলে আসতে পারে আপনারা খুশি তো? মনে কোনো দুঃখ কষ্ট নাই তো? মাহফিলে কোন কিতাব থেকে কথা হবে? আর জোরে পড়েন, কোন কিতাব? এই তাফসীর মাহফিল গুলার সিলেবাস একটা কিতাব, নাম কোরআন। নাম কি? আর জোরে কি নাম? আসেন, এই কোরআন শোনার আগে কোরআনের অধিপতি, কোরআনের মালিকের নামে আমরা তিনটা তাকবীর দেব, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও নবী রবের নামের বড়ত্বের ঘোষণা দেন, আমরা আল্লাহর নামের তাকবীর দেব ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত এসেছেন তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত এসেছেন তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। বিবাহিত কারা কারা আসছেন দেখি, আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, তোমরাও কম না, হাত নামাও। তো শুরুতে বিবাহিতরা রেডি হন, দেখবো কাদের গলায় জোর বেশি। বিবাহিতদেরকে নোয়াখালীতে আপনারা কি বলেন? বিনতি। আর অবিবাহিত? হ্যাঁ, বিনতি। বিনতিরা দেন শুরুতে, বিয়েতিরা আমি লিল্লাহি তাকবীর বললে বিয়েতি ভাইরা পড়বেন আল্লাহু আকবার। বিয়েতি ভাইরা রেডি? দেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আবিতিরা, আবিতিরা রেডি? বিয়েতিদেরকে হারায় দেওয়া যাবে? দাও তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে তিনটা, বিয়েতি আবিয়েতির দরকার নেই, সবাই মিলে তিনটা দেন, লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলাকে কবুল করো, আমাদের নাজাতের ওসিলা বানাও। আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যে বইটার আলোকে কথা হবে বইটার নাম, কোন ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে, থাকবে কেমনে? কারণ বইটাকে নাজিল করেছে কে? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে? পৃথিবীর কেউ ভুল ধরে দেখাইতে পারবে? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকালি ভুল খুঁজতে আসছিল কোরআনে, কিন্তু ভুল খুঁজতে এসে নিজের জীবনের ভুলটাই খুঁজে পেয়েছে। এই ফ্রান্সের সার্জন কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাম রেখেছে সুলাইমান। সুবহানাল্লাহ। পড়েন, এই কোরআনের ভুল খুঁজে বের করা যায় না, কোরআনের ভুল ধরতে গেলে নিজের ভুলটা চোখের সামনে ধরা পড়ে, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কারণ এই কোরআনের রচয়িতা কে? এই কোরআন পড়লে হৃদয়টাকে ঠান্ডা করে দেয় কে? মিশরের একজন বিখ্যাত কারি, কারি আব্দুল বাসের ইবনে আব্দুল সামাদ, ওনাকে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এই কারি সাহেবকে নিয়ে রাশিয়াতে গিয়েছিল। তৎকালীন দেশটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন আমরা এটাকে বলি রাশিয়া। তো রাশিয়াতে যাওয়ার পর মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টের সামনে তার সব মন্ত্রীদেরকে পরিচয় করায় দিচ্ছে, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এক এক মন্ত্রীকে পরিচয় করায় দিচ্ছে। সব মন্ত্রীরা সুটেড বুটেড শার্ট প্যান্ট ব্লেজার পরা, কিন্তু কারি আব্দুল বাসিত পড়তেন জুব্বা। কি পড়তেন? কারি সাহেব পড়তেন জুব্বা। রাশিয়ার প্রেসিডেন্ট বলে এটা কোন মন্ত্রী, মিশরের প্রেসিডেন্ট বলে এটা কোন মন্ত্রী না, এটা আমাদের কারি, কোরআনের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট কারি আবার কি, কারি কি, এটা কি রাশিয়ার লোকেরা বুঝে? তো আব্দুল নাসের বুঝাই দিলেন যে উনি আমাদের কোরআনের, আমাদের যে রিলিজিয়াস স্ক্রিপচার, ধর্মীয় গ্রন্থ, এটার আবৃত্তিকার, রিসাইটার অফ আর হোলি বুক কোরআন। এবার বুঝতে পারছো, ও আপনাদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করে, বুঝতে পেরেছি। তা আব্দুল নাসের বলল, আমাদের দেশে আমরা উনার তেলাওয়াত শুনি আমাদের বিভিন্ন প্রোগ্রামে, আর আমরা খুব প্রশান্তি পাই তার তেলাওয়াত শুনে। রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আজকে রাতে আমাদেরও তো একটা প্রোগ্রাম আছে, তবে এটা বেলি ড্যান্সের প্রোগ্রাম। কি ড্যান্স? কোমর দোলানো নৃত্য, রূপবানে নাচে কোমর দোলাইয়া। এই নাচানাচির অনুষ্ঠান, আমরা বেলি ড্যান্স হবে আর হুইস্কি খাবো, ওয়াইন, রেড ওয়াইন, মদ খাবো। কি খাবো? খাওয়া চলবে মদ, আর দেখবো বেলি ড্যান্স, কোমর দোলানো ডান্স। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, যেহেতু আপনাদের প্রোগ্রামে উনি আবৃত্তি করে, আজকের জন্য বেলি ড্যান্স বা, আজকে আমরা ওনার আবৃত্তি শুনব, আপনার দেশের কারি সাহেবের কোরআনের আবৃত্তি শুনব আর মদ খাব। কি খাব? চিন্তা করছেন? মদ খেয়ে খেয়ে কোরআন শুনবে। তো আব্দুল নাসেরও রাজি হলেন, দেখি কি হয়। তো বিশাল বড় প্রোগ্রামে কারি আব্দুল বাসির ইবনে আব্দুস সামাদকে নিয়ে আসা হলো যে আপনি একটু তেলাওয়াত করেন। তো উনি মাইকের সামনে যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার গলায় আপনি যত সুর দিয়েছেন, যত সুরের ঝংকার দিয়েছেন, যত মেলোডি দিয়েছেন আর ভয়েস দিয়েছেন, সব উজাড় করে আজকে আমি তেলাওয়াত করব আপনি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটার ভেতরে কোরআনকে পৌঁছে দিয়ে। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন। ওনার তেলাওয়াতের সুর শুনে কমিউনিস্ট লিডাররা মদ খাওয়া বন্ধ করে দিল, মদের গ্লাস রেখে দিয়ে অপলক নয়নে তেলাওয়াতের দিকে তাকিয়ে রইল। তেলাওয়াত চলছে আর তাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ছুটতে শুরু করেছে। দীর্ঘ সময় তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ, এবার জিজ্ঞেস করা হলো আব্দুল বাসেত জামাল আব্দুল নাসের, ওদেরকে জিজ্ঞেস করলো আপনারা কাঁদলেন কেন, আপনারা কি কোরআনের অর্থ বুঝেছেন? কমিউনিস্ট লিডাররা বললো না আমরা কিচ্ছু বুঝি নাই, কিন্তু যখন শুনতেছি মনে হচ্ছে হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের অন্তরে অনেক জ্বালা যন্ত্রণা বেদনা, এগুলোকে ভুলে থাকার জন্য রাতে আমরা বেলি ড্যান্স দেখি আর মদ খাই। এরকম কোরআনের কাজে যদি আমাদের দেশে থাকতো আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআন তেলাওয়াত শুনতাম। ওই কোরআন আজও আমাদের কাছে আশ্রয় নাই। এই কোরআনের কোন পরিবর্তন হয়েছে? একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর, জের জবর পেশ, সুকুন জজম তশদীদ, কোনো কিছু কোন ধরনের পরিবর্তন হয়েছে? এই কোরআনটাকে সংরক্ষণ করেছে কে? কোরআন পড়লে হেদায়েত দেয় কে? এজন্য রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. O Nabi, kano ei Quran patalam jano naki shono shono অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথে নিতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য কোরআন পাঠিয়েছে কে? আপনি কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন মানলে আর বামপন্থী থাকতে পারবেন? জাহান্নামী থাকতে পারবেন? বেয়াদব থাকতে পারবেন? আপনাকে জান্নাতি আদবওয়ালা আর ডানপন্থী বানাই দিবে কে? এই জন্য সেই কোরআন থেকে হেদায়েত নিতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, কোরআনের অনুশাসনগুলো নিজের জীবনে ফ্যামিলি মেম্বারদের মধ্যে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন? সবাই রাজি? আচ্ছা, আসুন এবার আলোচনায় যাই। অর্গানাইজিং কমিটি আমাকে একটা আলোচনার বিষয় দিয়েছে, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক। স্বামী স্ত্রী দুইটা অ্যামেজিং দুইটা চরিত্র আল্লাহ আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে গোটা বিশ্বটা টিকে আছে। স্বামী স্ত্রী আছে, তাদের সন্তান আছে, সাইয়েদনা আদম থেকে, হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত এর ধারাবাহিকতা আছে না নাই? স্বামী আর স্ত্রী বানাইল যে মিস্ত্রি, সে বড় আজব কারিগর রে, মনরে সে বড় জটিল কারিগর, ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিসসালামকে আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম স্বামী বানিয়েছেন, আর ওনার স্ত্রী বানিয়েছেন হাওয়া আলাইহাসসালামকে। সেদিন আদমকে আল্লাহ পাঠিয়েছেন শ্রীলঙ্কার অ্যাডামস পিকে। শ্রীলঙ্কা একটা পাহাড় আছে, ওখানে আল্লাহ তাআলা সেদিন আদম আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন, এবং ওনার পায়ের ছাপ মানে ফুটপ্রিন্ট সেই পাহাড়ের উপর আজও আছে। সুবহানাল্লাহ। পড়ে আর সাইয়েদাতুনা হাওয়া আলাইহাসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি, জেদ্দাতুন মানে কি? তা হাওয়া আলাইহিসসালামকে আমাদের আদি মাতা কিংবা দাদি নয়, এজন্য ওনার নামে ওই শহরের নাম জেদ্দা। দুজন দুজনকে খুঁজতে খুঁজতে সৌদি আরবের আরাফাতের ময়দানে মিলিত হয়েছে। আরাফা ইয়ারিফ মানে চেনা বা জানা, এটা মিলিত হওয়ার জায়গা। এজন্য হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজি সাহেবান আরাফার ময়দানে মিলিত হয়, একে অপরের সাথে পরিচিত হয়, চিনলে বলেন, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম আদম থেকে শুরু করে, হাওয়া থেকে শুরু করে, স্বামী আর স্ত্রীর মধ্য দিয়ে গোটা বিশ্বের এই পরিক্রমাকে আমি জারি রেখেছি, ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলেন ذلك لآيات للعالمين মুমিনিন। আমার নিদর্শনের মধ্যে থেকে অন্যতম নিদর্শন স্বামী আর স্ত্রী, আবার আমার নিদর্শনের মধ্যে থেকে অন্যতম নিদর্শন তোমাদের দেহের রঙের ভিন্নতা, তোমাদের ভাষার ভিন্নতা। এখন সুবহানাল্লাহ, আমাদের ভাষার ভিন্নতা দিয়েছে কে? আমাদের গায়ের রঙের ভিন্নতা দিয়েছে কে? আমাদের একজনের কালারের সাথে আরেকজনের কালারের কোনো মিল আছে? আর জোরে বলেন মিল আছে? এক বাবার পাঁচ ছেলে, পাঁচটার রং পাঁচ রকম, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, এগুলো আমার নিদর্শন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. الله أكبر. أمي الله نيدرسون المدة كأنتم نيدرسون. أمي تمادر مدة كتمادر سريدر كتويري كلام. মানে আদম থেকে হাওয়াকে তৈরি করলাম, আদমের বাম পাদরের সব চাইতে বাকাহার থেকে সাইয়েদাতুনা হাওয়াকে তৈরি করেছে কে? বক্র হাড় থেকে তৈরি। এজন্য নারীদের মধ্যে একটু বক্রতা আছে নাই? চিল্লায় বলেন। এজন্য বিষ্ণুনাই বললেন খবরদার, এই বক্র চরিত্রের মানুষগুলোর সাথে বেশি বাড়াবাড়ি করো না, মেজাজ দেখাবা না, গরম হবা না। ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, নারীদের সাথে কোমল আচরণ করো, নরম আচরণ করো, ভালো আচরণ করো, কারণ নারীদের প্যাড গুলোর খনির সাথে তুলনা করেছে কে? এক একটা নারী হচ্ছে এক একটা খনি, বিশ্বাস হয় না? এই নারীগুলোর প্যাড থেকে নবীরা এসেছে, এই নারীদের প্যাড থেকে অলিরা এসেছে, এই নারীদের প্যাড থেকে হাফেজরা এসেছে, আবার এই নারীদের পেট থেকে বড় বড় ডন ডাকাত গুলো এসেছে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য এই নারীগুলোকে যদি কোরআন দিয়ে যত্ন নাও, ইসলাম দিয়ে যত্ন নাও, এই নারীগুলোকে যদি বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যত্ন নাও, নারীগুলোর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের করে দিবে কে? এদের পেট থেকে আল্লাহর ওলি বের হবে, হাফেজ বের হবে। আর যদি কোরআন না শিখাও, ইসলাম না শিখাও, এদের পেট থেকে বড় বড় ডাকাত বের করবে কে? এদের পেট থেকে বের হবে পিচ্ছি হান্না, কালা জাহাঙ্গীর, এরশাদ সিকদার। এদের পেট থেকে বের হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্গ ভাই। এদের পেট থেকে বের হবে লতিফ সিদ্দিকীর মতো আউলা জাউলা মন্ত্রী, চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি কোরআন পড়ান, হেজাবের মধ্যে রাখেন, বিশ্বনবীর সুন্না দিয়ে নারীদেরকে গড়ে তোলেন, এদের পেট থেকে বড় বড় মুক্তি বানায় দিবে কে? মুফাসসিরে কোরআন বানায় দিবে কে? খতিব বানায় দিবে কে? এদের পেট থেকে খতিব বের হলে খতিব ওবায়দুল হকের মতো খতিব বেরোবে, মুফতি বের হলে মুফতি ফজলুল হক আমিনের মতো মুফতি বেরোবে, মুফাসসির বের হলে আল্লামা সাইদির মতো মুফাসসির বেরোবে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য এদের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? বিষ্ণুই বললেন খলিক নামিন দেলা, নারীদেরকে বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। ও ইন্না আওয়াজাত দিলা ইলা আলাহা, আর পেটের পাজরের হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকা হাড় হলো উপরের হাড়। সাইয়েদনা আদমের উপরের এই বাঁকা হাড়টি থেকে সাইয়েদাতুনা হাওয়াকে তৈরি করেছে কে? এজন্য এদের সাথে কোমল আচরণ করতে হবে, ঝগড়া বিবাদ করা যাবে না। আপনি গরম হয়ে রাগ দেখিয়ে কোনো নারীকে সোজা করতে পারবেন না, আপনার স্ত্রীকে নামাজি বানাতে পারবেন না, হেজাবওয়ালি বানাতে পারবেন না। আপনাকে কোমল আচরণ করতে হবে, নরম আচরণ করতে হবে, ভালোবাসা দিয়ে বলবেন তুমি আমার সব। কি বলবেন? ছোট্ট পোলাবেন দেখা, তুমি আমার সব। আর যাদের বিয়ে হয়েছে এরাই না বলবে। আর প্রতিদিন সকালে সকালে ঘর থেকে বেরোয়ার সময় ওয়াইফকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? আমার বিষয় দিচ্ছে এটা, স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক, তো সম্পর্ক বাড়াতে হলে আই লাভ ইউ বলতে হবে না? প্রতিদিন সকালে কি বলবেন? আই লাভ ইউ। মুরব্বী রাখবেন না, কইতাম না বইলেন, আই লাভ ইউ বললে সম্পর্ক বাড়াই দিবে কে? চিল্লায় বলেন। এজন্য আল্লাহ বললেন গোলাম, এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রথমে আমি রেখেছি সাকানা, তারপরে রেখেছি মাওয়াদ্দা, তারপরে রেখেছি রহমত। বিয়ের প্রথম পাঁচ বছর দশ বছর ভালোবাসা রাতি সহ্য আছে না নাই? একটা দুইটা সন্তান হয়ে গেলে ওই আগের ভালোবাসা নাই, এরপরে চলে আসে মাওয়াদ্দা। এরপরে চলে আসে রহমত, ভালোবাসার মধ্যে শুরুর দিকে থাকে মাদকতা, তারপরে থাকে শুধুই ভালোবাসা, একেবারে শেষের দিকে থাকে শুধু অনুগ্রহ। বয়স যখন আপনার আসি, আপনার বিবির বয়স ছাই, আগের মতো ভালোবাসাটা আছে? রং ধরা যৌবন সম্পূর্ণ শেষ, ঠিক কিনা? আগের মতো ভালোবাসা থাকে না। আল্লাহ বলে তখন শুধু অনুগ্রহের কারণে অনেকগুলো ছেলে হয়েছে, বর্ণাঢ্য জীবন কাটিয়েছে, সুন্দর একটা ফ্যামিলি হয়েছে, এগুলোর দিকে খেয়াল করে একে অপরের সাথে তোমরা মিলিত হয়ে থাকো, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিষ্ণু বললেন নারীরা হচ্ছে বাঁকা প্রকৃতির, খবরদার, দুনিয়ার সব স্বামীদেরকে বিষ্ণু নবী কনসার্ন করলেন, স্ত্রীদের সাথে যখন আচরণ করবা ভালো আচরণ করবা, নরম ভাষায় কথা বললে স্ত্রী তোমার অনুগত স্ত্রী হয়ে যাবে, ঠিক কিনা? প্রতিদিন বলবেন আই লাভ ইউ, বলবেন তুমি আমার কই তুমি, এগুলো বলে দেখেন আপনাকে কত ভালোবাসবে। কিন্তু আপনি যদি রাগ হয়ে বলেন নামাজ পড়লা না কেন, হিন্দি সিরিয়াল দেখলা কেন, কোরআনের তেলাওয়াত এখনো শুরু করো নাই কেন, আপনি রাগ দিয়ে বললে কিছুই শুনবে না। মেয়েদেরকে বিষ্ণুবি বলেছেন রেফকাম বিল কাওয়ারি, কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, কাচের গ্লাস আস্তে ধরতে হয়, কাচের গ্লাস আস্তে রাখতে হয়, সাবান দিয়ে কাচের গ্লাস ধোয়ার সময় যত্নের সাথে ধোয়া লাগে, জোরে ধুইতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না। কাচের গ্লাস যদি আপনি জোরে রাখেন, জোরে উঠেন কি হবে? এই জন্য বিষ্ণুবি বললেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের সাথে কড়াকড়ি করো না, নারীদের সাথে কোমল আচরণ করো, কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, টাওয়াল দিয়ে টিস্যু দিয়ে কাচের গ্লাস যত পলিশ করবেন, মালিশ করবেন, ততই চকচক করবে, ঠিক কিনা? এই জন্য নারীদের সাথে খুব কোমল আচরণ করতে হবে, নরম আচরণ করতে হবে, তাহলে তাদের মধ্যে ইসলামের ব্যাপারে আগ্রহ ঢুকাই দিবে কে? আবার রব্বুল আলামিন বললেন পুরুষরা হচ্ছে নারীদের পোশাক, নারীরা পুরুষদের পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক, আবার স্ত্রী হলো স্বামীদের পোশাক, কার কথা যদি বলেন? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক, স্ত্রীরা হলো পৃথিবীর সব স্বামীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ, পোশাকের কাজ কি? আমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, ঢেকে রেখে আমাদের ইমানকে বাঁচায়, ঠিক কিনা? তেমনি স্বামী তার স্ত্রীর ইমান বাঁচায়, স্ত্রী তার স্বামীর ইমান বাঁচায়। বিয়ের ব্যবস্থা যদি আল্লাহ না করতেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কের বিধান যদি আল্লাহ দুনিয়ার বুকে জারি না করতেন, আমরা জিনা করতে সবাই বাধ্য হয়ে যেতাম, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, পুরুষরা নারীদের পোশাক, নারীরা পুরুষদের পোশাক, পোশাক যেমনি তোমাদের লজ্জাস্থান হেফাজত করে, তোমাদের ইমান বাঁচায়, তেমনি স্বামী তার বিবির ইমান বাঁচায়, বিবি তার স্বামীর ইমান বাঁচায়, ঠিক কিনা? আবার পোশাকের আরেক কাজ হলো প্রশান্তি, শীতকালে মোটা পোশাক পরলে একটা আরাম আছে না নাই, গরমকালে পাতলা সুতির পোশাক পরলে আরাম আছে না নাই, তেমনি স্বামী যখন স্ত্রী স্পর্শ পায়, স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় গে, তোমার হাত পাখারে বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো বেশি থাকো আমার পাশে, থাকো আমার পাশে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সংস্পর্শ পেলে অন্তর ঠান্ডা হয়ে যায়, স্ত্রী যখন স্বামীর সংস্পর্শ পায় স্ত্রীর অন্তরটারও ঠান্ডা করে দেয় কে? বাংলার জমিনে প্রতিটা ঘরে একটা সময় এই দৃষ্টান্তই ছিল, স্বামী যখন সারাদিন কাজ করে ঘরে আসতো, বিবি খাবার দিত, আর সাথে সাথে হাত পাকা বাতাস আসা নাই, এখন এই আহ্লাদ নাই, সোহাগ নাই, ভালোবাসা নাই, এখন আছে শুধু মারামারি, কিলাকিলি, জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, তাহার জলসা হায়ারে জি বাংলা, নষ্ট করল হো আমার সোনার বাংলা। এলাকায় আছে মহিলারা পাগল হয়ে গেছে, তার জলসা জি বাংলা হিন্দি সিরিয়ালের মরিদ হয়ে গেছে, চিল্লা করেন ঠিক কিনা? সন্তানের খবর নাই, স্বামীর খবর নাই, খালি কিরণমালা কখন হবে, সারাদিন না খেয়ে থাকতে পারে, রোজা রেখে থাকতে পারে, মাগার কিরণমালা থাকতে পারে? একটা ক্ষুধার্ত বাঘ এক মাস পর হরিণের গোস্তক পাইছে, এক মাস রোজা রাখছে একটা বাঘ, এক মাস পরে হরিণের গোস্ত খাচ্ছে, কেমন ছেলে গুলে খাবে বাঘটা? ওই বাঘটারে বুঝ দিলে ওই বাঘের সামনে থেকে হরিণের গোস্ত ছিনিয়ে নেওয়া সম্ভব, কিন্তু কিরণমালা দেখতেছে এরকম মহিলার হাত থেকে টিভির রিমোট কন্ট্রোল ছিনিয়ে নেওয়া সম্ভব না। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন গোলাম স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক, একে অপরের স্পর্শ পেলে অন্তরটারে ঠান্ডা করে দেয় কে? একটা সময় ছিল ঠিক বিবিরা হাত পাকার বাতাস দিত, স্বামীকে খাবার দিত আর প্লেটের মধ্যে খাবার তুলে দিত। এখন বিবির সময় বিবি খায়, স্বামীর সময় স্বামী খায়, ছেলেমেয়েদের সময় ছেলেমেয়েরা খায়, একসাথে যে বসবে সবাই একটু সময় কাটাবে খাবে এই সুযোগটাই নেই। এখন এক একটা ঘর হয়ে গেছে জাহান্নামের টুকরা চিল্লা এখন ঠিক না? আবার আল্লাহ ডেকে বললেন গোলাম নারীরা হচ্ছে তোমাদের শস্য খ্যাত। দুনিয়ার সব স্বামীদেরকে বলল স্বামীরা তোমাদের বিবিরা হলো তোমাদের শস্য খ্যাত। নিসাউকুম হাওসুল লাকুম ফাতু হাওসাকুম আন্না শিতুম। নারীরা তোমাদের শস্য খ্যাত, শস্য খেতের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? শস্য খেতে আমরা নিড়ানি দেই, সেচ দেই, কীটনাশক দেই, আগাছা পরিষ্কার করি, তারপরে কয়েক মাস পরে আমাদের ঘরে ফসল তুলে দেয় কে? নারীরাও শস্য খেত। এই নারীকে যদি কোরআন দিয়ে যত্ন নাও, নারীকে যদি ইসলামী সাহিত্য দিয়ে যত্ন নাও, নারীর হাতে যদি কোরআন তুলে দাও, ইসলামী সাহিত্য তুলে দাও, বিশ্ব নবীর হাদিস গুলো তুলে দাও, নারীর দেহের উপরে চমৎকার যদি একটা পর্দা উঠিয়ে দাও, নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলী বের করে দিবে কে? এজন্য নারীদের সাথে কোমল আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আপনি শক্ত হলে কাজ হবে না, নারীর প্রশংসা করবেন, সব স্বামীরা নারীর প্রশংসা করবেন, নারীরা প্রশংসা শুনতে পছন্দ করবে। আপনি 10,000 টাকা দামের জামদানি শাড়ি কিনে দিলেও একটা নারী আপনার স্ত্রী ততটা খুশি হবে না যতটা খুশি হবে তার রান্নার প্রশংসা করলে, তার সৌন্দর্যের প্রশংসা করলে, তার বিভিন্ন জিনিসের প্রশংসা যদি আপনি করেন। আপনি যদি বলেন তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি প্রিয়ম্বদা, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুই চোখ, এরকম আপনি বলে দেখেন খুশি হয়ে যাবে। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি প্রশংসা করেন না করে আরেকজন ঝামেলা আসার নাই। আপনার বউ লিপস্টিক দিল, মাথায় বেনি পাকালো, ফুল দিল, সাজলো আপনার জন্য, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, এখন পাশের ঘরের কোনো লোক যদি বলে, 500 টাকার কেউ যদি বলে ভাবি আপনি অনেক সুন্দরী, আপনি অনন্যা, অসাধারণ, আপনি দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী আপনি, ভেজাল আছেন কথা বলেন, বিয়ে করলেন আপনি, মোহরানা দিলেন আপনি, সব দায় দায়িত্ব আপনার, সৌন্দর্যের প্রশংসা করে পাশের ফ্ল্যাটের বড় ভাই, ভেজাল আছে না নাই? এজন্য আপনার বিবির প্রশংসা আপনি করবেন। বিশ্বনবী ইসলাম মক্কায় সবচেয়ে বড় উন্নত মানের কুক ছিলেন, শেফ ছিলেন, চমৎকার রান্না করতে জানতেন, এটা অনেকে জানেই না। মামিন নবীহীন ইল্লা রাআল গানাম, পৃথিবীতে যত নবী এসেছে সব নবীরা ছাগল চড়াত, তো বিষ্ণুনবী এই ছাগলের রাখাল হওয়ার কারণে বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ছাগল জবাই করে মক্কার কাফেরদের খাওয়াতেন। সুবহানাল্লাহ, পড়ে এই কাফেরদের খাওয়াতে দাওয়াতি টার্গেটের অংশ হিসেবে 5-7 জন করে দাওয়াতি টার্গেটের অংশ করে একটা খাসি জবাই করে 7 জনের খাওয়াতো। এজন্য পুরো মক্কার লোক বিষ্ণুনবীর উপাধি দিয়েছে সাদিক আল আমিন, যে এর চেয়ে ভালো লোক আর হয় না, সত্যবাদী বিশ্বাসী। সুবহানাল্লাহ, বিষ্ণুনবীর চাইতে শ্রেষ্ঠ রান্না কেউ জানতো না পৃথিবীর বুকে, মক্কার জমিনে বিষ্ণুনবীর চাইতে চমৎকার রান্না কারো জানা নাই। তারপরেও বিষ্ণুনবী সব সময় ওনার প্রথম বউ খাদিজার রান্নার প্রশংসা করতে, সবসময় বলতেন খাদিজা তোমার রান্না বড় চমৎকার হয়েছে, আয়েশারে বলতেন আয়েশা তোমার রান্না বড় চমৎকার হয়েছে। এজন্য স্ত্রী সৌন্দর্যের প্রশংসা করতে রাজি আছেন, রান্নার প্রশংসা করতে রাজি আছেন। রান্নার প্রশংসা নিয়ে একটা ঘটনা শোনায়, এক লোক ওয়াজের মধ্যে মোটিভেটেড হয়েছে যে আমার বিবিকে তো আমি আজীবন গালি দিলাম, যৌতুকের জন্য কিলাইলাম, একদিনও সৌন্দর্যের প্রশংসা করলাম না, রান্নারও প্রশংসা করলাম না, তো আজকে মাহফিল যেহেতু শুনেছি বাড়িতে যেয়ে বিবির রান্নার প্রশংসা করবো। রাত বাজে 12টা, বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে, দরজা খোলার পরে স্বামী সালাম দিতে শুরু করেছে আসসালামু আলাইকুম, বিবি কই কি রে ঘটনা কি, আজীবন আইসাই হয়ে কিলাম শুরু করে, আজকাল কোন দিক দিয়ে সূর্য উঠছে, ঘটনা কি, অবস্থা তো বেশি সুবিধার না। বেবি ভয় ভয় কয় ওয়ালাইকুম আসসালাম, সালাম দিলা কেন? কয় না দিছি, দিতে হবে, দেওয়া উচিত। তো বিবি কয় ঘটনা সুবিধার না, গভীর পর্যবেক্ষণে রাখতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের নির্বাচন যখন শুরু হয় ইউরোপ আমেরিকা বাংলাদেশে কি করে? গভীর পর্যবেক্ষণে রাখে। তো বিবি কয় গভীর পর্যবেক্ষণে রাখবো, দেখি। এসেছে রাতে খাবার ডাইনিং টেবিলে দিয়েছে, খাচ্ছে, তো খায় আর মিটি মিটি হাসে, স্বামী খায় আর মিটি মিটি হাসে। তো বিবি বলে রাত বাজে ১২টা, মাহফিল শুনে আসছো, ভালো কথা, তো মিটি মিটি হাসো কেন? স্বামী বলে মিটি মিটি হাসি এর কারণ তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না, জীবনে এত মজা রান্না খাইনি। কারণ যে হুজুরে বলছে রান্নার প্রশংসা করতে হবে, সৌন্দর্যের প্রশংসা করতে হবে, কাজের প্রশংসা করে দিতে হবে স্ত্রীর সামনে। তো তোমার আজকের গরুর গোশতের রান্নাটা এত মজা হয়েছে, আমার জীবনে এত মজার রান্না খাই নাই। রান্না মজা হয়েছে শুনে বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে? বিগত ১০ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই গরুর গোশতের তরকারি দিয়া তোমার রাতের খাবারটা দিছিলাম, রাতে রান্না বান্না আমি কিছু করি নাই, ওই বেড়ির হাতে রান্না তোমার এত ভালো লাগছে, খাওয়া জন্মের খাওয়া আর রান্ধু না। ৫ বছর তোমাদের মধ্যে সাকানা থাকে, স্বামী স্ত্রীর পেলে ভালোবাসায় আপ্লুত হয়ে যায়, আবেগে ভালোবাসায় তৈ ডুঙ্গুর, ৫টা বছর যখন চলে যায় রং ধরা যৌবন ঝম ধরে শেষ, ২-৩টা বাচ্চা হয়ে গেলে আগের ভালোবাসাটা থাকে না, ঠিক কিনা? তখন থাকে মাওয়াদ্দা, এই যে সম্পর্ক দায় ভার দায়িত্ববোধ থেকে ভালোবাসাটা থাকে, সেটাও চলে যায় যখন ছেলে মেয়েগুলো বড় হয়ে যায়, নিজেদের দেহের মধ্যে রোগগুলো বাসা বাঁধে, কালো চুলগুলো সাদা হয়ে যায়, এই যে দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে তারাও একদিন তোমাদের মতো তাগড়া যুবক ছিল, ঠিক কিনা? তারাও যুবক ছিল, ওনারা যখন রাস্তা দিয়ে দৌড় দিত লোকজন তাকিয়ে থাকত, একটা সুদর্শন মানুষ ছিল, চমৎকার একজন মানুষ ছিল। এই জন্য তোমাদের চুলগুলো একটা সময় কালো কালো থেকে সাদা বানিয়ে দিবে কে? এই জন্য রব্বুল আলামিন ডেকে বললেন, গোলাম স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে বৈধতার নোটিশ আমি দিয়েছি বিয়ের মাধ্যমে, কিসের মাধ্যমে? বিয়ে করাকে সুন্নাত করেছে বিশ্বনবী। এজন্য বিশ্বনবী বলতেন, নিকাহ মিন সুন্নতি ফমান রাজিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমি বিশ্বনবীর সুন্ন, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে পারে? পৃথিবীর সব নবীরা বিয়ে করত, আর বা আনমিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নত পৃথিবীর সব নবীদের মধ্যে আছে না? এক নম্বরে আল খেতান, পৃথিবীর সব নবীদেরকে সুন্নাতে খাতনা অবস্থায় পাঠিয়েছে কে, অথবা যাদের হয় নাই দুনিয়ার বুকে সুন্নাতে খাতনার ব্যবস্থা করে দিয়েছে কে? সব নবীরা ছিল মাস্তুম সুন্নাতে খাতনা, সবার হয়েছে সুন্নাতে খাতনা। ২ নম্বর আর নিকাহ, পৃথিবীর সব নবীরা বিয়ে করেছে দুই একজন ছাড়া, সেদিনা ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনি বিয়ে করেন, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনিও বিয়ে করেন নাই, উনি তো এখনো মরেন নাই, একজন নবী বেঁচে আছেন, আর কি উনি দাজ্জালকে হত্যা করার জন্য আসবে, এসে বিয়ে করবে কি করবে না কোনো দলিল আছে আমাদের কাছে? কথা বলে এজন্য আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা হলো পৃথিবীর সব নবীদের সুন্নাতে, এক হলো সুন্নাতে খাতনা সব নবীরা করেছে, ২ হলো বিবাহ সব নবীরা করেছে, ৩ হলো মেসওয়াক আসওয়াক সব নবীরা মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ, আপনারা করেন তো? করেন না? যারা করেন না করবেন, মেসওয়াকে আপনার দাঁত সুরক্ষিত থাকবে, আপনার মুখের দুর্গন্ধ দূর হবে, বিশ্বনবীর সুন্না আদায় হবে, ঠিক কিনা? বিশ্বনবী অন্তকালের আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সর্বশেষ যে আমলটা করে অন্তকাল করেছেন সেটা ছিল মেসওয়াকের আমল। বিশ্বনবী এখনই অন্তকাল করবেন, প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা, বিশ্বনবী বললেন আয়েশা আমার মেসওয়াকটা কই? সাইয়্যেদা তুনা আয়েশা মেসওয়াক কিনে দিলেন। বিশ্বনবী এত দুর্বল নিজের মেসওয়াক নিজে চাপাতে পারছেন না, মা এসা বুঝতে পেরে মেসওয়াক চিবিয়ে বিশ্বনবীর হাতে দিলেন, বিশ্বনবী নিজ হাতে মেসওয়াক করলেন, মেসওয়াক করার পরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন ওই সময় ওনার হাতে একটা কাঠি, ওটার নাম কি? মেসওয়াক। মেসওয়াক ধরা অবস্থায়, হাতে রাখা অবস্থায়, আঙ্গুলের ভেতরে গুজানো অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, চিল্লায় করে আল্লাহু আকবার। আর একটা সুন্নাত হলো উতুর, পারফিউম ব্যবহার করা, আতর মাখবে, আতর মাখা সুন্নাহ। বিশ্বনবী কাজী নজরুলের মতো মাথাটাকে সিটি করে এই জায়গায় আতর ঢেলে দিত, এই আতর টপ টপ করে বেয়ে পড়তো কপাল দিয়ে, আর ওই কপাল দিয়ে বিশ্বনবী মসজিদে নবীর যেখানে সেজদা দিতেন ওই জায়গা আতরের ঘ্রাণে আমূল হয়ে যেত। আবার বিশ্বনবী হাতের তালুতে আতর দিতেন, আমরা দেয় হাতের উল্টা পিঠে, বিশ্বনবী দিতেন তালুতে। সিগনিফিকেন্স হলো আতর ব্যবহার করার পরে বিশ্বনবী যার হাতে মুসাফা করতেন ওই ব্যক্তির সাথে বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ চলে যেত। বিশ্বনবীর সাথে মুসাফা করার জন্য হাজার হাজার লোক লাইন ধরে দাঁড়াত, আর বিশ্বনবীর হাত ছিল আলিয়া নুমিনা দিবা, সিল্কের কাপড়ের চেয়েও নরম, রেশমের কাপড়ের চেয়েও নরম। সুবহানাল্লাহ, একবার যদি কেউ মুসাফা করার চান্স পাইত আর সহজে ছাড়তে চাইত না, টাইট করে ধরে রাখত। আর ওই কারণে নবীর হাতের আতর আতর যে মুসাফা করতো তার হাতের সাথে লেগে যেত। সুবহানাল্লাহ, এই জন্য বিয়ে করার দরকার আছে না নাই? সময় মতো বিয়ের দরকার আছে না নাই? অনেক ছেলেদের বয়স হয়ে যায় বিয়ে করে না। কিরে ভাই বিয়ে করস না কেন? কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই, এতদিন কার পায়ে দাঁড়াইছে? এরকম কথা আছে না নাই? হুজুর নিজের পায়ে দাঁড়াই না, আপনি বিয়ে করেন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে কে? বলে হুজুর নিজেই খাইতে পাই না, বউরে খাওয়াবো কি? বেটা তুই কি খাওয়াবি? খাওয়ানোর মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবীন। মহাবিশ্বে যত প্রাণী আছে, পাখি আছে, মানুষ আছে, এগুলোর খাওয়ায় কে? রাজ্জাক হচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন গোটা বিশ্বের বাদশা, চারজন লোক গোটা বিশ্বের বাদশা ছিল, দুইজন কাফের দুইজন মুমিন। কাফেরের একজনের নাম নামরুদ, আরেকজনের নাম বখতানাসর। বখতানাসর ছিলেন নেবুচার নেজার দ্য সেকেন্ড, হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন লোকেটেড ইন ইরাক, ইরাকের ব্যাবিলনের সৈন্য উদ্যানের নির্মাতা, সে ছিল গোটা বিশ্বের বাদশা। আর মুসলমান দুইজন, একজন সাইয়েদনা সুলাইমান আরেকজন জুলকারনাইন। সুলাইমান বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের সব মানুষদের বাদশা হিসেবে তুমি আমাকে সিলেক্ট করেছ, আমি পৃথিবীর সবাইরে একবেলা লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলে, সুলাইমান ইটস নট ইউর জব ম্যান, ইটস মাই জব। এটা তোমার দায়িত্ব না, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ, পড়ে সাইয়েদনা সুলাইমান, না ছোট বান্দার না আল্লাহ, লেট মি ট্রাই, আমার এর চেষ্টা করতে দেন, আমি চাই গোটা বিশ্বের সবাই এর আমি একবেলা খাওয়াবো। আল্লাহ বলে, না সুলাইমান পারবা না। সুলাইমান বলে, ও আল্লাহ আমি চেষ্টা করতে চাই। জোরাজুরির কারণে আল্লাহ বলেন, ঠিক আছে করো। সাইয়েদনা সুলাইমানের মুরিদ ছিল বাস জিনেরা, কারা? জিনদের নিয়ে মিটিং করলেন সাগরের পারে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে, রান্না করো, আফ্রিকার জঙ্গলের গরুগুলোকে এনে আস্ত রোস্ট, টিভি মাছগুলোকে ভুনা করো, জর্দা কালিয়া ঝাল গরুর মাংস পোলাও বিরিয়ানি সব করো, 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না শুরু করো। আর উনি ঘোষণা দিলেন, অমুক অমুক দিন দুপুরবেলা পৃথিবীর সব মানুষেরা, সব জিনেরা, পাখিরা, মাছেরা, পশুরা সবাই খেতে আসবা, আমি গোটা বিশ্বের বাদশাহ সাইয়েদনা সুলাইমান তোমাদেরকে একবেলা খাওয়াবো। 40 কিলোমিটারের মধ্যে রান্না কমপ্লিট। এবার এসেছে সেই মহেন্দ্র খন, মহেন্দ্র দ্বীপ, দুপুরবেলা সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান বললেন, সাগরের এইদিকে মাছেরা লাইন ধরো, পাহাড়ের এইদিকে পাখিরা লাইন ধরো, জঙ্গলের এইদিকে পশুরা লাইন ধরো, জিনেরা ওইখান থেকে লাইন ধরো, মানুষেরা এই পাশে লাইন ধরো। তিনি যখন লাইন ধরছেন, ইন দ্য মিনটাইম সাগর থেকে বিশাল এক তিমি মাছ বলে, সুলাইমান আমি লাইন টাইম মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি বেলাই নে খামু, কেমনে খামু? সাইয়েদনা সুলাইমান বলে, আমি নবী মানুষ, বেলাই নে দিতে পারি না। তিমি বলে, আমি এত ক্ষুধার, তো ক্ষুধার জ্বালায় যদি মরে যাই আল্লাহ তোমার ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান বলছেন, বিপদে তাই তো, আমার মেহমান, আমার মেহমান খানা এসে যদি খাওয়ার অভাবে মরে আমার আল্লাহর কাছে জবাবদিহিতা আছে লড়াই। এখন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম লাইন ছাড়া খাবার দিবেন না, তিমি মাছ তো লাইনে খাবে না, কিছু লোক আছে সব জায়গায় বেলাই, পুলিশ দাঁড়ায় আছে, র্যাব দাঁড়ায় আছে, এটা তাকে বেলাইন দিয়ে ভালো আসতে না। সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে এই তিমি মাছকে শুধু বেলাইনে খাবার দাও, বাকি সবাই লাইনে খাবে। তিমি মাছ বলে, সুলাইমান আমি বিশাল বড় মুখটা আমি হা করলাম, আমার পেটের ভেতরে খাবার দাও, যতক্ষণ না আমার ক্ষুধা নিবারণ হয় ততক্ষণ খাবার দিবা, আমার পেটটা ভরে গেলে আমি মুখ বন্ধ করে ফেলবো। সুবহানাল্লাহ, সুলাইমান ইসলাম ভাবছেন আফ্রিকার দুইটা গরু রুশ ঢুকে দিতে হবে। তো জিনের বাদশারে বললেন, এই লিডার অফ দ্য জিন কাইন্ড, তুমি একটা আফ্রিকা গরু যেটা রোস্ট হয়েছে এখান থেকে একটা রোস্ট ঢুকায় দাও। ঢুকায় দিল, এটা হাই করে আসছে, বিশাল হা করে আসছে। সেজন্য সুলাইমান বললেন, আরো দুইটা গরু দাও, হা করে আস, খাসি দাও, হা করে আসছে, দশ বস্তা বিরিয়ানি মেরে দাও, বিরিয়ানি মেরে দিচ্ছে, হা করে আসছে, এটা দাও ওইটা দাও, দিতে দিতে এক কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? দুই কিলোমিটারের খাবার শেষ। সেজন্য সুলাইমান তো অবাক, কি আজিব তামাশা, এত ক্ষুদা এটার পেটে ঢুকলো কেমনে? কিলোমিটারের পরে কিলোমিটারে খাবার শেষ, দশ কিলোমিটারে, বিশ কিলোমিটারে, তিরিশ কিলোমিটারে, চল্লিশ কিলোমিটারে খাবার শেষ। সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ আমি রিজিক দেওয়ার মালিক নই, রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ। তিমি মাস বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন আমার তিন লোকমা খাবার দেয়, তোমার চল্লিশ কিলোমিটারের খাবার আমার পেটে ঢুকেছে ঠিক, কিন্তু আল্লাহর এক লোকমা খাবারের সমান হয় না। এই জন্য রিজিক দেওয়ার মালিক কে? তুমি বিয়ে করো, তোমাকে এবং তোমার বিবিকে রিজিক দেওয়ার জন্য বসে আছে কে? মানুষ যখন রিজিকের দায়িত্ব নেয়, আল্লাহ বলে যা কেমন করে খেতে পারিস দেখি। যখনই আমরা রিজিকের দায়িত্ব নেই, তখনই আমাদের মধ্যে বেকারত্ব বাড়িয়ে দেয় কে? দুর্ভিক্ষ বাড়িয়ে দেয় কে? আজাব আর গজব দেয় কে? আল্লাহর উপর যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করা যায়, পাখি যেমনি সকালবেলা খালি পেটে বের হয়ে ভরা পেটে বাসায় ফিরে আসে, আমাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কে? এই জন্য বিশ্ব নবী তোমাদের যুবকদেরকে ডাক দিলেন, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাযাওয়াজ। ও যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করো। সামর্থ্য দুই ধরনের, একটা ফিজিক্যাল সামর্থ্য আর একটা আর্থিক সামর্থ্য, দুইটা থাকা লাগবে। ফিজিক্যালি তোমার ফিট হইতে হবে বিয়ে করার জন্য, আর অর্থও থাকা লাগবে। একটাও যদি না থাকে বিয়ে করার দরকার নাই, ঠিক কিনা? এই জন্য বিষ্ণুমাই বললেন, ফামান লাম ইয়াসতিতি ফালাইহি বিসাওম। টাকা আছে, পয়সা আছে, শক্তি নাই, শক্তি আছে, টাকা নাই, রোজা রাখবা, বিয়ে করার দরকার নাই, রোজা রাখলে তোমার তাকওয়া বাড়িয়ে দিবে কে? যদি বলেন কে? এই জন্য বিয়েটা, এটা সব নবীদের সুন্নাত, এবং বিয়েতে একটু আনন্দ ফুর্তিও বিষ্ণুনবী করতে বলেছেন। তবে যুবক যুবতীদের মেলামেশাকে বিষ্ণুনবী হারাম করেছেন চিল্লা এখন, ঠিক কিনা? উঠতি বয়সের তরুণ তরুণীদের অবাধ মেলামেশা হারাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট মেয়েরা কবিতা আবৃত্তি করবে, নাচ গান করবে, তাদের কোনো সমস্যা নাই। বিশ্বনবী বলেছেন, ওয়া আলিনু নিকাহ হাদিতুহু, বিয়ের বিষয়টা দফ নামক ব্যান্ড পার্টি করে সমাজে জানায় দাও। সুবহানাল্লাহ, ইসলামের ঢোল বাজানো হারাম। ইসলাম কি বাজানো হারাম? কিন্তু ইসলাম আবার দফ বাজানোকে জায়েজ করেছে। দফ চিনেন? ঢোলের দুই দিক আটকানো, হ্যাঁ, দফের একদিক আটকানো, একদিক খোলা। ইসলাম বললো ঢোল বাজাবা না। বিষ্ণুনবী বললেন, বাইসওয়ানু কাসিরাল মাজামির, ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য বিষ্ণুনবীরে পাঠালো কে? যে নবী ঢোল ভাঙতে আসলেন, বাদ্য ভাঙতে আসলেন, হারমোনিয়াম ভাঙতে আসলেন, ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? তোরা বাজারে ঢোল বাজারে বাসি, আছে না নাই? বাংলা মায়ের এক তারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। নবীকে ঢোল বাজাস না, এক কয়েকটি বাজারে ঢোল বাজারে বাসি। বিষ্ণুনবী বললেন, এই ঢোল ভাঙার জন্য আমি এসেছি, আমার বিষয়, আমার বিষয়, আমার কর্মসূচি হচ্ছে ঢোল বাদ্য তবলা ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া, ওদের উপর ঢেকিয়া। এই জন্য বিষ্ণুনবী বললেন, ঢোল বাজাবা না, দফ বাজাও। দফ বাজালে অন্তরে নেফাকি তৈরি হয় না। আরব দেশে আমি পাঁচ বছর পড়াশোনা করেছি, আমরা দফ বাজিয়ে গান গাইতাম। মিশরে দফ বাজিয়ে আমরা ইসলামী সঙ্গীত গাইতাম। বিষ্ণুনবী যখন মক্কা থেকে মদিনায় আসবে, মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে বিষ্ণুনবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বিষ্ণুনবী যখন আসলেন আবু বাকরকে নিয়ে, বিষ্ণুনবীকে দেখে আনন্দের আতিশয্যে মদিনার লোকগুলো দফ বাজাতে শুরু করলেন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা আইয়ুহাল মাবউসু ফিনা
جئت من امر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير دار طلع البدر علينا ياتي الوداع وجب الشكر علينا ما دعا لله داع
الله اكبر اذا النبي صلى الله عليه وسلم ঢোল নয় দপ বাজাও আলিনুন নিকাহ বিদ্যুত বিয়ের অনুষ্ঠানের ঘটনাগুলো দপ বাজিয়ে সমাজে জানিয়ে দাও আমলনামায় সওয়াব দিবে কে এজন্য আল্লাহ বললেন গোলাম বিয়ে করো রিজিকের ব্যবস্থা আমি করব স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে বৈধতায় আনা যায় বিয়ের মাধ্যমে বিয়ে বহির্ভূত যত সম্পর্ক আছে সবগুলোকে হারাম করেছে কে আবার বিয়ের ভেতরেও বেদাআত আছে না নাই জোরে বলেন ইসলাম আমাদেরকে শিখিয়েছে মাহার আমরা ঢুকাইছি যৌতুক যৌতুকের নামে কৌতুক সমাজে আছে না নাই ইসলাম বলল ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা বিয়ে করার সাথে সাথে সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে মোহরানার টাকা উঠিয়ে দাও কিন্তু বাসর রাতে মাছ চাওয়ার সিস্টেম আছে না নাই জোরে বলেন যেই রাতে তুমি ভালোবাসা নিবেদন করবে প্রেম নিবেদন করবে ওই রাতে মাছ চায় পার হবে আমার মোহরানার টাকা মাফ করে দেয় এরকম টাকা আছে না নাই জোরে বলেন ইসলাম বলল যৌতুক নয় মোহর দেওয়া ফরজ আমরা ঢুকাইছি যৌতুক যৌতুক খাওয়া মারাত্মক বড় ধরনের কবিরা গুণা শুকুরের গোশত খাওয়া কি গুণা এর চেয়ে বড় গুণা কারণ শুকুরের গোশত খেলে একটা গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে ডবল গুণা এক তো হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুণা চিল্লা এখন ঠিক না এই জন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের কোনো বিয়েতে আমরা যৌতুক দিব না নিব না রাজি আছেন সবাই রাজি গলার সাউন্ড হস্ত হয়ে আসছে হ্যাঁ বাবা যারা আছেন হাত তুলেন ছেলের বাবা তুলেন 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 আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ আমার ছেলের বিয়েতে এক টাকা যৌতুক নিব না ওই যে কইতে চান জোরে বলেন এক টাকাও যৌতুক নিব না তুমি তৌফিক দাও আমি ছোট্ট ছেলেরা যারা বিয়ে করে নেয় এখন ইয়াংরা যারা বিয়ে করে নেয় হাত তুলো বাবাদের কথা শুনে আমার কনফিডেন্স আসতেছে না যুবকদের মুখ থেকে কমিটমেন্ট নিতে হবে যুবকরা হাত তুলছ আওয়াজ করে বলো হে আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক নিব না তুমি তৌফিক দাও আরো ধরে বলেন আমি যৌতুক না নিয়ে যদি মহারানা দেন ফ্যামিলির মধ্যে শান্তি ঢুকাই দিবে কে আর যদি যৌতুক নিয়ে বিয়ে করেন গোয়েলাতি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান যৌতুক নিয়ে যারা বিয়ে করে এই ঘরের মধ্যে শান্তি নাই ঠিক কিনা ঘরের টাকা থাকলে শান্তি থাকে না শান্তি দেওয়ার মালিক কে টাকা থাকলে গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না টাকা থাকলে খাট কিনা যায় বালিশ কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না টাকা দিয়ে ঘুম কিনা যায় আপনি যদি এই নোয়াখালীর ডাক্তারের কাছে যাই বলেন ডাক্তার সাহেব আমার রাত্রে ঘুম হয় না 5,000 টাকার ঘুম দেন অথবা ঘুমের ট্যাবলেট দেন বা 5,000 টাকার ঘুম কিনতে আসছি ডাক্তার কি বোঝা আমি আমারই ঘুমে ধরে না আমাদের কি ঘুম দেবো আমি ঘুম কিনতে পাওয়া যায় জোরে বলে এই জন্য বিষ্ণু নাই বললেন খবরদার মোহরানা দিবা একটা মেয়ে তো তার বাবার কাছে কলিজার টুকরা আদর দরদ সুহাগ আল্লাহ ভালোবাসার সবটুকু দিয়ে একজন বাবা তার মেয়েটারে বড় করেছে তো মেয়েটাকে যখন আপনার হাতে তুলে দিল তার মানে কলিজাটা ছেড়ে আপনারে দিয়ে দিচ্ছে তো আপনি তার কলিজাই তো নিয়ে নিচ্ছেন আর কি চা এজন্য খবরদার ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা সন্তুষ্ট চিত্তে বিবির হাতে মোহরানার টাকা উঠিয়ে দাও যৌতুক খেয়েও না কার হুকুম আপনি যত জায়গায় একটা একটা করে সুন্নাতকে নষ্ট করবেন তত জায়গায় একটা বেদাআত ঢুকবে বিষ্ণুনবী সুন্নাত চালু করেছেন ওয়ালিমা আমরা এখন ওলিমার বিপরীতে ঢুকাই দিচ্ছি বরযাত্রী বরযাত্রীর খাওয়ান আছে না নাই নোয়াখালীতে মনে হয় নাই না আমরাও বরযাত্রী খান হ্যাঁ ইসলাম বলল ওয়ালিমা খাওয়াবে শুধু ছেলের বাবা কিংবা ছেলে ছেলের বাবা তারা খাওয়াবে যতজনকে মনে চায় খাওয়াবে যা মনে চায় খাওয়াবে মেয়ের বাবা কাউরে খাওয়াবে না এক টাকাও খরচ করবে না জোরে কোন ঠিক কিনা কারাই আর জোরে বলে আবার বিষ্ণু নেই বললেন বিয়ের মধ্যে ধোকাবাজি করবা না ধোকাবাজি আছে না নাই ছেলের কিছু নাই বিয়ের আগে বলে ছেলের অনেক কিছু আছে দুইটা ফ্ল্যাটের মালিক, তিনটা গাড়ির মালিক,
বিয়ের পরে দেখা যায় কাম করে দেশ টিভিতে, কোন জায়গায়
দেশ টিভিতে চাকরি করে, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তুমি মিথ্যে কথা বললেন, খবরদার। আবার অনেক ছেলে পরচুলা লাগায়, মাথার মধ্যে আলগা চুল লাগিয়ে বিয়ের পিঁড়িতে বসে, ছেলেরা দেখে সবাই পছন্দ করে ফেলে, বিয়ের পরে দেখে মাথার মধ্যে চুল নাই, এরকম আসলে নাই, অনেক বিয়ে ভেঙে যায় পরচুলার কারণে, বিয়ের আগে পরচুলা লাগিয়ে বসছে, মেয়ে পছন্দ করছে, শাশুড়ি শ্বশুর পছন্দ, বিয়ে হয়ে গেছে, এবার বাসর রাতের পালা, বাসর রাতে স্বামীরে দেখে বউ দিছে দৌড়, স্বামী কয় তুমি আমার টুনটুনি দৌড়াও কেন, কান্ন তো ওই লোক না, কয় আমি ওই লোক, কয় তাইলে আপনার ছাদে মাল কই, মানে ছাদে আপনার চুল কই, ছাদে আপনার চুল নাই, আগে তো দেখছি সালমান খান,
এখন দেখি কালা খান, জোরে কোন ঠিক কিনা ভেজাল আসান নাই,
এই জন্য বিষ্ণু নাই বললেন মান হসানা ফালাইসা মিন্না, দ্য পার্সন হু ডিসিপ্টস আস ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত নয়, চিল্লায় কোন ঠিক কিনা, এই জন্য বিয়ের বাজারে ধোকাবাজি করবেন না, বিয়ের ঘটকালি করতে যে ধোকাবাজি করবেন না, মিথ্যা তথ্য দিবেন না, কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আসামির কাতারে আপনারে দাঁড় করাইয়া দিবে কে, এজন্য বিয়েটাকে সহজ করে দেন, জিনা কমে যাবে, আমাদের সমাজের এখন অবস্থা হয়েছে জিনা সহজ, 1,000 টাকায় জিনা কিনতে পাওয়া যায়, কিন্তু বিয়ে করতে গেলে 10,00,000 টাকা লাগে, আসলে নাই, এজন্য ছেলের বাবা মেয়ের বাবা সবাই তো এখানে আছেন, বিয়েটাকে সহজ করে দেন, ছেলের বাবাও সহজ হয়ে যান, মেয়ের বাবাও সহজ হয়ে যান, আর যদি সহজ করে না দেন, আপনার যুবক মেয়ে, যুবতী মেয়ে আর যুবক ছেলে, তাদের অপকর্মের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের এই যে চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই পাপের ভাগিদার, এই পাপের পার্সেন্টেজ গুণা আপনার আমলনামাতেও আছে নাই, এই জন্য বিয়েটারে সহজ করে দেন। বিষ্ণু নেই বললেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে ইসলামের সব কিছু মানো, ইসলামের মধ্যে কঠিন কিছু ঢুকাবা না, একটা বিয়ে আসলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, বিষ্ণু বললেন মহরানা আছে না, মহরানা নাই, তো বিয়ে করবা কেমনে, মহরানা লাগবে না, কি আছে তোমার, স্বাভাবিক কয় কিচ্ছু নাই, বিষ্ণু বললেন এক বক্স খেজুর আছে নাকি, স্বামী বললেন নবী এক বক্স খেজুর হতে পারে, কিছু খেজুর আমি প্যাকেটে করে আনতে পারবো, তারা কিছু নাই, বিষ্ণু নবী বললেন নিয়ে আসো, আর এক যুবতী মেয়েকে বিষ্ণু নবী বললেন ও যুবতী স্বামী বিয়ে করবা নাকি, যুবতী সাহাবি বলে ও নবী আপনি যদি বিয়ে পড়িয়ে দেন অবশ্যই করব, বিশ্বনবী দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন, তারপরে ছেলের হাত থেকে খেজুরের বক্সটা মেয়ের হাতে তুলে দিয়ে বললেন মা তোমার স্বামীর তেমন কিছু নাই, আছে মাত্র একটা খেজুরের বক্স, এইটাই হলো রে মা তোর বিয়ের মোহ, এক বক্স খেজুর বিয়ে, এরকম সহজ হইলে আমাদের সব ইয়াং ছেলেরা বিয়ে করে ফেলতে পারতো না তাড়াতাড়ি, সমাজটা সুন্দর হয়ে যেত, জিনা ব্যবচার বন্ধ হয়ে যেত, নিষিদ্ধ পল্লীতে যাওয়া স্টপ হয়ে যেত, চিল্লা এখন ঠিক কিনা, এখন বিভিন্ন মন্ত্রীদের হোটেলের ভেতরে পতিতালয় আসরে নাই,
জায়গায় জায়গায় নিষিদ্ধ পল্লী আসরে নাই,
বিয়েটাকে সহজ করে দেবে, ছেলের বাবা মেয়ের বাবা সহজ হয়ে যায়, আপনার জীবনটাকে সহজ করে দিবে কে। আরেক সাহাবি আসলেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, বিষ্ণু নবী বললেন মহরানা আছে কিনা, সাহাবি বলল মহরানা নাই, বিষ্ণু নবী বললেন খেজুর আছে কিনা, এক বক্স খেজুর আনো,
সাহাবি কয় খেজুর নাই,
বিষ্ণু নবী বললেন কি আছে, কয় পরনের লুঙ্গিটা তারা কিছু না, বিষ্ণু নবী বললেন তাহলে বিয়ে করবা কেমনে, সাহাবি কয় নবী বিয়ের বয়স তো থেমে থাকে না, বয়স তো চলে যায়, দিন যায়, রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বয়স তো চলে যায়, বিষ্ণু নবী বললেন ও সাহাবি হাফিজ শাইয়ান মিনাল কোরআন, কোরআনের কোন সূরা পারস নাকি, সাহাবি বললেন পারি পারি তিনটা সূরা মুখস্ত, ওই দিন সকালে কালিমা পড়ে একজন নারী মুসলিমা হলো, বিষ্ণু নবী ওই নারীরে বললো তুমি বিয়ে করবা নাকি, মেয়ে বলল করব, বিষ্ণু বললেন সুরা কয়টা পারো, নারী বলে আজকে সকালে মুসলমান হয়েছি কালিমা বইরা সুরা কি এটাই তো জানি না, বিষ্ণু বললেন তাহলে আসো আসো ভালো পাত্র আছে, ওই পাত্রের সাথে তোমার বিয়ে পড়িয়ে দিলাম, বিয়ে পড়িয়ে দেওয়ার পরে বিষ্ণু বললেন ও মা তোমার কলিজার ভেতরে কোন সুরা মুখস্থ নাই, তোমার স্বামী তিনটা সুরা মুখস্থ পারে, তোমার স্বামী তোমার এই তিনটা সুরা মুখস্থ করায় দিবে, এই তিনটা সুরাই হলো রে মা তোর বিয়ের মোহ, সুবহানাল্লাহ পড়েন আল্লাহু আকবার,
কত সহজ করে দিয়েছেন বিষ্ণু, আর আমরা কঠিন থেকে কঠিনতর দিকে যাচ্ছি। এজন্য সহজ করে দিলে আপনার জন্য সব সহজ করে দিবে কে? এজন্য ইসলাম বলল বিয়েটাকে সহজ করো, আর বিয়ের আগে যাচাই বাছাই করে বিয়ে করো। সাইয়েদনা ওমরে ফারুক বলতেন গরিবুন নিকাহ, এক ফ্যামিলির মধ্যে বিয়ে করো না, অন্য এলাকায় যে বিয়ে করো, অপরিচিত মেয়েদের মধ্যে বিয়ে করো, নতুন নতুন আত্মীয় বাড়াও, আত্মীয়তা সমৃদ্ধ করে দিবে কে? গরিবুন নিকাহ বিষ্ণু নবী বলেছেন এবং সাইয়েদনা ওমরে ফারুকও বলেছেন গরিবুন নিকাহ, অপরিচিত মেয়েদেরকে বিয়ে করো, খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন বিয়ে করা যায়, কিন্তু বিয়ে করলে মেডিকেলি ল্যাবরেটরিক্যালি এটা প্রুফ যে এটা নিউবর্ন যে বেবি গুলো হবে এগুলো বিকলাঙ্গ হয়, ঠিক কিনা? জেনেটিক্যালি একটা সমস্যা থাকার কারণে বিশ্বনবী উৎসাহিত করেছেন নতুন নতুন আত্মীয়তা বাড়াও, নোয়াখালীর ছেলে ঢাকায় বিয়া করো, ঢাকার পোলা বরিশালে করো, বরিশালের ছেলে সিলেটে করো, সিলেটের ছেলে কুমিল্লায় করো, গোটা বিশ্বের মধ্যে আত্মীয়তার বন্ধন দিয়ে ছড়িয়ে দিবে কে? আবার বিষ্ণু বললেন বিয়ে করার আগে দেখে শুনে বিয়ে করবা, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যেই মেয়েরা প্রেমময় বেশি, যেই মেয়েরা বেশি সন্তান জন্ম দিতে পারে ওই ফ্যামিলিতে বিয়ে করবা, কেননা কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ববোধ করব। সুবহানাল্লাহ, কোন নবী 5 কোটি উম্মত নিয়ে দাঁড়াবে, কোন নবী 10 কোটি, কোন নবী 100 কোটি, বিশ্বনবী হাজার হাজার কোটি উম্মত নিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, এজন্য বিষ্ণু বললেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, বেশি সন্তান জন্ম দিতে পারে শক্তিশালী নারী প্রেমময়ী নারী দেখে বিয়ে করো, তোমাদের সংখ্যার কারণে কিয়ামতের দিন আমি গর্ববোধ করব। আবার বিষ্ণু বললেন বিয়ের আগে 4টা জিনিস দেখবা, কয়টা? আরো জোরে কম, তুনকাহুল মারআতুলি আরবা, 4টা জিনিস দেখে বিয়ে করবা। 1 নম্বরে হলো লিমালিহা, তার সম্পদ দেখবা, 2 নম্বরে লিহাসা বিহা, তার ফ্যামিলি স্ট্যাটাস দেখবা, তার শিক্ষাগত যোগ্যতা দেখবা, 3 নম্বরে জামালিহা, তার সৌন্দর্য দেখবা, 4 নম্বর আসল জিনিস দেখবা লিদিনিহা, ধার্মিকতা দেখবা, নেককার কিনা দেখবা, হেজাব পরে কিনা দেখবা, বাবা মা আল্লাহওয়ালা কিনা সেটা দেখবা, 4টা, কয়টা? 1 নম্বরে সম্পদ আছে কিনা দেখো, 2 নম্বরে বংশীয় মেয়ে কিনা দেখো, শিক্ষা দীক্ষা আছে কিনা, ভদ্রতা আছে কিনা দেখো, 3 নম্বরে সৌন্দর্য দেখো, 4 নম্বরে দিনদারিতা দেখো। সবশেষে বিষ্ণু বললেন 4টার মধ্য থেকে সবচেয়ে বেশি যেইটা দেখবা সেইটা হলো দিনদারি। সুবহানাল্লাহ, এখন আমরা শুধু সুন্দরের জন্য পাগল, তুমি সুন্দর তাই যে থাকি সে কি মোর অপরাধ? নিজের স্ত্রীর দিকে তাকায় যদি কোন সুন্দর কোন অপরাধ নাই, কিন্তু স্বামীর দিকে তাকায় সুন্দর পেলে অপরাধ আসার নাই, ভাবির দিকে তাকায় বললে অপরাধ আসার নাই। ইসলাম এত ব্যালেন্স, ইসলাম বলে তোমার হাতটা তুমি তোমার বিবির হাতের সাথে মিলালে 2 হাতের সগিরা গুনাহ মাফ করে দিবে কে? তুমি তোমার চোখ দিয়ে যখন তোমার বিবির চেহারার দিকে তাকাও তোমার চোখের সগিরা গুনাহ মাফ করে দিবে কে? তুমি যখন তোমার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাও তখনও সওয়াব নাজিল করে কে? বিবির জন্য যে খরচ গুলো আপনি করেন, প্রতি মাসে যে এক্সপেন্ডিচার দেন, তাতেও সাবকা দেওয়ার সওয়াব আসলে নাই, বিবিকে ফুল কিনে গিফট করলে সওয়াব আসলে নাই, ভালোবাসার গান শোনালে সওয়াব আসলে নাই। অধরাতে যদি ঘুম ভেঙে যা মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও। পড়েন আমি স্ত্রীকে ভালোবাসার গান শোনাবেন তাতেও সব সুবাংলা পড়েন। বিষ্ণু বললেন অফি বোদায় আহাদিকুম সাদাকা, তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে শুয়ে থাকো তাতেও সব দেখে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন কথা? এক কম্বলের নিচে যখন স্বামী স্ত্রী শুয়ে থাকে, অন্তরঙ্গ যখন সময় কাটায়, তাতে আবার সব হয় নাকি? বিষ্ণু বললেন অবশ্যই হয়, এই সময়টা স্ত্রীর সাথে না করে না কাটিয়ে ভাবির সাথে পরকিয়া করলে গুনাহ আছে নাই, শালির সাথে পশ্চিম নষ্টি করলে গুনাহ আছে নাই, অন্য জায়গায় পশ্চিম নষ্টি করলে যদি গুনাহ হয়, বিবির সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ, কি ব্যালেন্স রিলিজিয়ান, কত ভারসাম্যপূর্ণ ইসলাম! আপনি আপনার স্ত্রীর সাথে সময় কাটাবেন, এত সবকা দেওয়ার সব চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য ইসলাম বলে খবরদার, বিয়ে ছাড়া সবগুলো সম্পর্ক হারাম, পরকিয়া হারাম, লিভ টুগেদার হারাম,
এখন ঢাকা শহরে লিভ টুগেদার আছে না নাই, ফ্ল্যাটে ফ্ল্যাটে লিভ টুগেদার, বিয়ে নাই, শুধু দুনিয়াকে মজা লেল, দুনিয়া তোমারই হ্যায়,
বিয়ে নাই, বিয়ে নাই তো দায়িত্ববোধ নাই, বিয়ে নাই তো দুঃখ সুখের ভাগিদার হওয়া লাগে না, দায়িত্ব নেওয়া লাগে না, লিভ টুগেদার পরকিয়া ইললিগ্যাল অ্যাফেয়ার্স
এগুলো আমাদের সমাজে আসছে না। আগে আমরা এই যে জিএফ বিএফ এগুলো শুনতাম, হুজুর এটা আমার গার্লফ্রেন্ড, এটা কি? আবার বলে এটা আমার বয়ফ্রেন্ড, আবার কয় আমার এক, আমাদের ব্রেকআপ হয়েছে, এগুলো আসছে না নাই। ইসলাম বলে বিয়ে বহির্ভূত যতগুলো সম্পর্ক সমাজে আছে এগুলোরে হারাম করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? এজন্য স্বামী আর স্ত্রী এই দুইজনের পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইসলাম যে দায়িত্ব দিল এগুলো পালন করার দরকার আছে না নাই? আল্লাহ স্বামীর দায়িত্ব দিল আশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করবা, কোমল ভাষায় কথা বলবা, ঝিরকি দিয়ে কথা বলো না। স্বামী যারা এসেছেন স্ত্রীদেরকে আগে সালাম দেবেন, বিশ্বনবী তার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মা এসা বলে আমি এত বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিনও বিশ্বনবীর আমি আগে সালাম দিতে পারি, অনেকদিন অনেক চেষ্টা করেছি, অনেক ট্রাই করেছি, আজকে লুকিয়ে থাকবো, এশার নামাজ পড়ে যখন আমার ঘরে আসবে আমি সালাম দিব। বিশ্বনবী ঘর থেকে অনেক দূরে থাকতেই আওয়াজ করে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য আজকে মাহফিল থেকে যেই সালাম দিবেন রাজি আছেন? হ্যাঁ, অনেকে হেঁটিয়ে না আরে ভাই কি লেগে, আরে আমিও দেন না দিয়ে একবার, আপনার সালাম দেওয়া দেখে দেখে লজ্জা করে আপনার বিবি আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? তাহলে স্বামীর প্রথম দায়িত্ব আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। আপনার স্ত্রী আপনার ঘরের চাকরানী নয়, আপনার স্ত্রী হলো আপনার রাজরানী, ঠিক কিনা? আপনার বিবিকে আল্লাহ তাআলা রাজরানী করে আপনার দরবারে পাঠিয়েছে, চাকরানী করে পাঠায় নাই। এজন্য আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ভালো আচরণ করো তার কথা। দুই নম্বরে একাধিক যদি স্ত্রী কারো থাকে আল আদলু বাইনা যাউজাইন, স্ত্রীদের সাথে সমতা করো। অনেকের দুই বউ আছে না নাই, ধরে কম, তবে বাংলাদেশে এগুলো খুব কম। আমি তো মিশরে পড়াশোনা করেছি 5 বছর, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিজ উই ইউজ টু স্টাডি ইন দ্য সেম প্লেস, 104টা দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম আল আজহার ইউনিভার্সিটি। সোমালিয়ার ফ্রেন্ড ছিল, পাকিস্তানের ফ্রেন্ড ছিল, ইংল্যান্ডের ফ্রেন্ড ছিল, আরব ফ্রেন্ড ছিল, আরব বন্ধুরা বলতো তাদের বাবা নাকি 3টা 4টা বিয়ে করেছে, তারাও কিন্তু দোস্ত আমিও 4টা করব, মানে সবার আগে থেকে প্ল্যান 3টা 4টা করে বিয়ে করবে। কিন্তু আমাদের দেশে এটা জায়েজ হলো এই ট্রেডিশনটা গড়ে ওঠে না, আমাদের মেয়েরা ভালোবাসায় ভাগ বসাতে চায় চিল্লা করে, ঠিক কিনা? তারপর ইসলাম দরজা খোলা রেখেছে, আপনি একসাথে 4টা করতে পারবেন। ফানকিহু মা ক্বাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4 বিয়ে করো তার কথা। একাধিক স্ত্রী যদি আপনার থাকে আপনার আদল করতে হবে, এই বউকে গহনা যতটা দিবেন ওই বউকে ততটা, এই বউকে যা কিনে দিবেন ওই বউকে ততটা, এই বউকে যতটুকু সময় দিবে দিবেন আরেক বউকে ততটুকু সময় দেওয়ার দরকার আছে না নাই? এরপরে আপনার স্ত্রীর যত খরচ দরকার, যত এক্সপেন্ডিচার দরকার, ফ্ল্যাট দরকার, থাকার সুন্দর আবাসন দরকার, সব দেওয়াকে আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছে, চিল্লা করেন ঠিক কিনা? আর বিবির জন্য আল্লাহ ফরজ করেছে আত্মা আনুগত্য, স্বামীর অর্ডার, স্বামীর আনুগত্য করার দরকার আছে না নাই? স্বামীর খেতনতের দরকার আছে না নাই? বিশ্বনবী পৃথিবীর সব বিবিদেরকে ডেকে বলল নারীরা শোনো শোনো, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা দেয়া যায় তত আমি পৃথিবীর সব বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদায় লুকিয়ে পড়ো। সুবহানাল্লাহ, পড়ায় কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু আর কাউকে সেজদা দেয়া যায় না, এজন্য স্বামীকেও সেজদা দেয়া যাবে না। এজন্য বিশ্বনবী বলতেন 4টা কাজ করলে একজন স্ত্রীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? এক নম্বরে আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সওমাত সাহরহা রমজানের রোজা রাখে, আতা আতবালাহা স্বামীর আনুগত্য করে, কার আনুগত্য? আর জোরে বলেন। ফাতেমা আর আলী ঝগড়া লাগলো, ঝগড়ার পর সাইয়েদনা আলী রাগ করে ঘর থেকে বেরোয় গেলেন। বিশ্বনবী প্রতিদিন ওনার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমার সাথে দেখা করতে যেতেন, ওই দিনও দেখা করতে গেলেন। যে ফাতেমারে বললেন ও ফাতেমা আইনা আলী, আলী কই?
ফাতেমা বলে আব্বা আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। ঝগড়ার কথা শোনার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে। বিশ্বনবী ধমক দিয়ে ফাতেমারে বললেন, ফাতেমা খবরদার আলীর সাথে ঝগড়া করো না, আলী যদি তোমার উপর রেগে যায়, আলী যদি তোমার উপর না খোশ থাকে, কেয়ামতের দিন আমি নবীর মেয়ে হওয়ার কারণে কোনো কিছু তোমার লাভ হবে না, আল্লাহ স্পেশাল ট্রিট তোমার করবে না, আলাদা ভাবে তোমার কোনো ফ্যাসিলিটি দিবে না, আলী যদি তোমার উপর খুশি আল্লাহ খুশি, আলী যদি নারাজ আরশের মালিক আল্লাহ তোমার উপর নারাজ, চিল্লায় এখন ঠিক কিনা। স্ত্রীরা করলে বিবি করলে ওই মহিলার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে? এক নম্বরে নামাজ, দুই নম্বরে রোজা, তিন নম্বরে স্বামীর আনুগত্য, চার নম্বরে লজ্জা স্থানের হেফাজতের দরকার আছে নাই, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া ঘরের মধ্যে পর পুরুষকে আসতে দেওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ফোন গুলো ধরা যাবে না। আপনার হাজবেন্ডের বন্ধু ফোন দিলে আপনি ধরতে পারবেন না, ধরলেই বলবেন আপনার আপনার হাজবেন্ড কথা যখন জিজ্ঞেস করবে আপনি বলবেন আমার হাজবেন্ড টয়লেটে গিয়েছে, বলি কাট কেটে দিবে, কথা লম্বা করা যাবে, কথার পিঠে কথা, কথার নাম লতা। অনেক প্রশ্ন আসছে না, আচ্ছা প্রশ্নের উত্তর দেবেন সামনে। এজন্য বিশ্ব নেই বলেন এই চারটা কাজ যদি কোনো নারী করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামী আনুগত্য করে, লজ্জা স্থানের হেফাজত করে, এই চারটা কাজ করলে আটটা জান্নাতের দরজা ওই নারীর জন্য খুলে দিবে কে? জোরে বলেন কে? এই দায় দায়িত্বগুলো আমরা পালন করি না, স্বামীকে আল্লাহ যে দায় দায়িত্ব দিয়েছে এটা স্বামী পালন করবে, স্ত্রীকে যে দায় দায়িত্ব দিয়েছে এটা স্ত্রী পালন করবে, এগুলো নাই, এই জন্য ডিভোর্স বাড়তে শুরু করেছে বাংলাদেশে, ঠিক কিনা? তালাক বাংলাদেশে আসলে নাই, শত শত ফোন আমরা পাই, হুজুর আমাদের ঘরে মারামারি, হুজুর তালাক হয়ে গেছে মাসালা কোন, এরকম মাসালা জানতে চাওয়ার লোক আসলে নাই। আবগদুল হালাল ইয়া তালাক, বিশ্বনবী বলেছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজটা হচ্ছে তালাক। বলেন তো তালাক দেয়া কি হালাল না হারাম? না হারাম না, হালাল, হালাল বলি বলা হয় না, কোনো ভাবে কিলায়ও রাখা যায় না, কি করবে, তালাকে যাইতে হবে, ডিভোর্সে যাইতে হবে, কিন্তু অনেকগুলো স্টেপ পার হয়ে আমরা এক ধাপেই তালাক দিয়ে দিই, এক লগে তিন তালাক আসলে নাই। ওমরে ফারুকের সময়ে এক সাহাবি তার স্ত্রীকে 100 তালাক দিয়েছে, রাগের সময় কয় তালাক, এখন বিবি এসে বলে সৈয়দনা আমার আমার স্বামী আমার সাথে ঝগড়া করে রাগের চোটে 100 তালাক দিয়েছে, আমি কি করব? সৈয়দন ওমর ফারুক বললেন তোমার স্বামী তো এইটা কেন? স্বামীরে বললেন কয় তালাক দিস? কয় 100টা কি লেগা দিস? তোর মেজাজ গরম আছিল? ওমর ফারুক বললেন দা মেজাজ গরম আছিল না, বিচারের ফায়সালা আমি দিচ্ছি, 100 তালাক দিয়েছ তো না, দিতে হবে কয় তালাক? ওমর ফারুক বললেন 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক এবার তোর পিঠের উপরে বলবে, তোমার হলো কেবেন না। এজন্য ইসলাম বলে আবগাদুল হালালি আত-তালাক, পৃথিবীতে যত হালালের লিস্ট আছে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হচ্ছে তালাক। তালাক দেওয়া হালাল না হারাম? হালাল, তবে সবচেয়ে নিকৃষ্ট হালাল। স্টেপ বাই স্টেপ যাবে, ইসলাম বলে ফাইদু হুন্না, আগে ওয়াজ করো, ফ্যামিলিতে ওয়াজ করবেন, আমাদের ফ্যামিলিতে কোনো ওয়াজ নাই, ফ্যামিলি মিটিং নাই, স্ত্রীরে নিয়ে বসবেন, ঝগড়া হলে সংলাপ করবেন, সমঝোতা করবেন, আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি, আমরা সংলাপ করবো ঘরে ঘরে বসে বসে সংলাপ করবেন, সমঝোতা করবেন, মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মিলিয়ে দেওয়া সবচেয়ে ভালো কাজ। প্রথমে আল্লাহ বললেন ফাইদুহুন্না, স্বামী স্ত্রীর ঝগড়া হলে কি করবেন শুনে নেন, কোরআন থেকে শুনেন, আল্লাহ বললেন ফাইদুহুন্না, স্ত্রীকে ওয়াজ করো, নসিহত করো, ভালোভাবে বুঝাই দাও, তাতেও কাজ হয় না। দুই নাম্বার, বিছানা আলাদা করে দেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, আপনি এক ক্রমে ঘুমাবেন, সে ঘুমাবে আরেক ক্রমে, এরকম বিচ্ছেদ ঘটাবেন, এর ফলে অনেক নারী ঠিক হয়ে যাবে, ওয়াজ করলে অনেক নারী ঠিক, অথবা বিছানা আলাদা করলে একটু মনোমালিন্য হলেই ঠিক, এত ঠিক হয় না। এরপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবুহুন্না, এর বাংলা হচ্ছে বিবিরে পিটাও, আসলে বিষ্ণুনবী তার স্ত্রীরে পিটান নাই, সাহাবারাও বিবিরে পিটায় নাই, তার মানে একটু রূঢ় আচরণ করবেন। মুফাসসিরিনেরা হয়রান হয়ে গেছেন, ওয়াদ্রিবুহুন্নার ব্যাখ্যা কি করবেন, কোন মুফাসসির বলছে মেসওয়াক দিয়ে পিটা, এই কথা শুনো না কেন, অনেকে কয় কিছু না করলে বালিশ দিয়ে পিটাবে, কোল বালিশ দিয়ে যাতে দাগ না পড়ে, হাড় ভেঙে না যায়, ঠিক কি না? তাহলে আপনি প্রথমে ওয়াজ করলেন, নসিহত করলেন, কাজ হয় নাই,
দুই নম্বরে বিছানা আলাদা করলেন, কাজ হয় নাই। তিন নম্বরে অদ্রিবুন্না একটু শাসন করলেন, তাতেও কাজ হয় নাই, তারপরেও তালাক দিতে পারবেন না। আপনার মুরব্বীদের ডাকেন, আপনার বিবির মুরব্বীদের ডাকেন, দুই পক্ষের মুরব্বী বিচার করবে, হয়তো তাতেও আপনাদের মিল মিস হয়ে যাবে, ঠিক কিনা? একটা করে দিবেন, আজকে একটা তালাক দিলেন, সামনের এক মাসের মধ্যে যদি বিবিকে নিয়ে আসতে চান নিয়ে আসা যাবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসে আরো এক তালাক দিলেন, আরো এক মাস আল্লাহ ডিউরেশন দিলেন, নিয়ে আসতে পারবা। তৃতীয় মাস পরে যখন তৃতীয় তালাক দিলেন, তালাকে বাইন হয়ে গেল, আর বিবিকে আনা যাবে না। এই যে স্টেপ বললাম পাঁচটা, কোন স্বামী যদি ইসলামের বাতলে দেয়া এই স্টেপ গুলো মেনটেন করে করে সামনের দিকে যায়, তালাকের রেট কমে যাবে না? বাংলাদেশে কোন তালাক থাকবে? চিল্লা বলেন থাকবে? এই জন্য বিশ্ব নেই বললেন, স্ত্রীরা হচ্ছে কোমল হৃদয়ের অধিকারী, তাদের সাথে ভালো আচরণ করো। বিশ্বনবীর জীবনে যদি আপনি দেখেন, কোনদিন বিবিদের সাথে খারাপ আচরণ করেন নাই। বিশ্বনবী একটা নয়, দুইটা নয়, আমরা এক বউয়ের দ্বারায় অস্থির। বিশ্বনবীর এগারোটা বউ ছিল, কয়টা? আরো জোরে কন, এগারোটা বিবি ছিল, দাসী ছিল দুইজন, কয়জন? তো মোট হইল কয়জন? কয়জন? আমরা একজনের দ্বারায় অস্থির, জীবন দিয়া ফেলাম, মরে যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল এগারো জন, দাসী ছিল দুইজন, মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, এক নম্বর, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে আমার, জাইনাব নামে দুই বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে সুজাইমা, সাফিয়া বিনতে খুয়াইলিদ ইবনে আখতাব, সাউদা বিনতে জামা, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা, রমলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া, এই এগারো জন বউ ছিল। সুবহানাল্লাহ। দুইজন দাসী ছিল, একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাবারিয়া, আরেকজনের নাম মারিয়াতু বিনতে শামউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে, বিশ্বনবী নাকি নারী পূজারি ছিলেন, নারী দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন, কপাল পড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই, করেছেন কার আদেশে? জোরে বলেন, কার আদেশে? বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন, বয়স ছিল কত? সবাই বলেন, বিশ্বনবীর বয়স ছিল 25 বছর। আর বিয়ে করেছেন খাদিজাকে, খাদিজার বয়স ছিল কত? 40। শুধু 40ই না, এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে, দুইটা তালাক খাওয়া একটা মহিলা অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া অবস্থায় পৌঁছে গিয়েছে, এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী যদি নারী পূজারি হতেন 25 বছর বয়সে, মক্কার সবচাইতে সুন্দরী সুন্দরী তরুণীগুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল। বিশ্বনবীর জীবনে নারীদের দিকে চোখ তুলে তাকান নাই। রব্বুল আলামিনের আদেশে তার অন্তরে এলহাম হয়েছে, খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন, 25 বছরের তাগড়া যুবক বিয়ে করলেন, দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তানওয়ালা একজন মহিলা প্রৌঢ়া নারী খাদিজাকে। সুবহানাল্লাহ। চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে, কয়টা? একটা এডুকেশনাল কজ, একটা সোশ্যাল কজ, একটা পলিটিক্যাল কজ, একটা লিগাল কজ। এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ, জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে, মন গড়া করে নাই, আল্লাহর আদেশে করেছে, ঠিক কিনা? এক নম্বরে এডুকেশনাল কজ, নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারত না লজ্জার কারণে। এই জন্য আল্লাহ বললেন, ও নবী, বেশি বেশি বিয়ে করেন, আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন। মদিনার সব মহিলা সাহাবিগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে। লজ্জাকর মাসালাগুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই, আপনার বিবিদেরকে আপনি শিখাবেন, আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে। চিল্লায় করেন আল্লাহু আকবার। এটা হচ্ছে এক নাম্বার কারণ, এতগুলো ওয়াইফ হওয়া। দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ, আমার নবী সামাজিক ছিলেন, বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর, এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা উমার, বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য উমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর, বাকি দুইজন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর, উমর ফারুক কিন্তু বিশ্বনবীর, আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। পড়েন, দুইটা কারণ গেল, একটা এডুকেশনাল, একটা গেল সোশ্যাল, তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন, আল্লাহু আকবার, খালিবাত খায়বার, খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন। ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আফতাব হ্যান্ডকাপ করে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বনবী ছিলেন দয়ার নবী, মায়ার নবী। সাহাবারা বললেন, ও নবী, হুয়াই ইবনে আফতাবের একজন কন্যা আছে, বিধবা। বিষ্ণবী মনে মনে ভাবলেন, শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি। ইহুদিদের বিশাল এই গোত্র, এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি। বিষ্ণবী প্রস্তাব দিলেন, তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা? সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন, বিষ্ণবী বিয়ে করলেন। ইহুদিরা কয়, হায় হায়, এতদিন মোহাম্মদের সাথে মারামারি করতাম, এখন মোহাম্মদ হয়েছে আমি আই। ইহুদিরা কয়, আর কিলা কিলির দরকার নাই, সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পলিটিক্যাল কারণে আরো একটা বিয়ে বাড়ছে, এই সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে। এরপর বনি মুসতালিকের যে সর্দার, তার মেয়েকে বিষ্ণুনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে। চারটা কারণ, তিনটা বললাম, আরেকটা হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর জন্য, ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য, হুকুম আহকাম শিখানোর জন্য। আপনার যে পালক পুত্র, এটা কিন্তু আপনার আসল পুত্র নয়, আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন, যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা, ঠিক কিনা? বিষ্ণুনবী একজন পালক পুত্র পাললেন, নাম যায়েদ ইবনে হারেসা। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো, যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি যায়েদ মুহাম্মদের ছেলে? হারেসার ছেলে। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন, যায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে, তালাক হয়ে গেল, নিজের পালক পুত্রের ছেলেকে বিষ্ণুনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে, কারণ পালক পুত্র নিজের ছেলের মতো নয়, চিল্লা করেন, ঠিক কিনা? এই জন্য বিষ্ণুনবীর বিয়ের সংখ্যা গুলো বাড়িয়ে দিয়েছে। কে প্রথম বিয়ে করলেন? খাদিজাকে। বিষ্ণুনবী খাদিজারে এত ভালোবাসতেন, খাদিজা অন্তকালের পরে বিষ্ণুনবী যে বছরটা কাটিয়েছেন, বিষ্ণুনবী এটার নাম দিয়েছেন আমুল হুজুন, দুঃখের বছর। যে বছর খাদিজা অন্তকাল করলো ওই বছরটাকে বিষ্ণুনবী নাম দিয়েছেন দুঃখের বছর। বিষ্ণুনবী খাদিজারে এত ভালোবাসতেন, দোয়া করার সময় বিষ্ণুনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন, আল্লাহ কেয়ামতের এই কঠিন দিন, যেদিন মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি। মা এসা খাদিজাকে নিয়ে খুব গায়রাত করতেন, মানে হিংসা করতেন। একদিন বললেন, ও নবী, বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন? ওই বুড়ি তো কবে মরে গেছে, বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে, আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন? ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবিকে আল্লাহ আপনারে দান করে নাই। বিষ্ণুনবী মা আয়েশার থুতনিটা ভেবে চেপে ধরলেন, কোনোদিন কোনো বিবির গায়ে হাত তোলে না, এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন, আয়েশা খবরদার, খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না, খাদিজার মতো আমি একটা বউ পাই নাই, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা বলছে রাগের মাথায়, আবার অন্য সময় আয়েশার প্রশংসা করে দিয়েছে, চিল্লায় কথা সুবহানাল্লাহ। খাদিজা যখন ইন্তেকাল করে, বিষ্ণুনবী গোসল করালেন, কাফন হলো, দাফন হলো, কবর দিলেন, নিজে দাঁড়িয়ে দোয়া করলেন। খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায়, বিষ্ণুনবী যায় না। আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে ফিরে যায়। বিষ্ণুনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না, কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে, যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা। কেউ আমার আশ্রয় দেয় নাই, অর্থ দেয় নাই, শেল্টার দেয় নাই, খাদিজা আমব্রেলার মতো, ছাতার মতো, মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে। মক্কার লোকেরা আমারে 3 বছর জেল খাটালো, ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই, খাদিজা গিয়েছে। 3টা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে। আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই,
একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো আমার এই খাদিজা। সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে, এটা হলো আমার খাদিজা। ও আবু বকর, তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি নবী দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, নবী আপনি ঘরে ফিরে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, ঘরে ফিরে যান, আবু বকরের সাথে আপনি চলে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে। খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। কি ভালোবাসত খাদিজাকে! খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসত সে হচ্ছে আয়েশা, সবচেয়ে বেশি ভালোবাসত। বিশ্বনবী বলেন, উরি চুকি সালা সালা ইয়া আলিয়া আয়েশা, আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার স্বপ্নে দেখেছি, বুখারীর বর্ণনা। এই তিনবার স্বপ্নে দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিব্রাইল বলল, বিশ্বনবী দেখুন তো মেয়েটারে কেমন লাগে। আমি বললাম ভালো লাগে। জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন, ও নবী আকাশ থেকে ডিরেক্ট প্রপোজ, সরাসরি প্রস্তাব, বিয়ে করবেন নাকি কার মেয়ে? জিব্রাইল কয় আবু বকরের মেয়ে। বিশ্বনবী বললেন, ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মোহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল, সুখ আর সুখ। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকত, তখনও কোরআনের আয়াত নাজিল করত কে? বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া, তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হত না, শুধুমাত্র কেবলমাত্র মায়েশার যাতে সাথে যখন শোয়া, তখন কোরআনের আয়াত নাজিল করত কে? চিল্লায় বলেন কে? মায়েশা বলেছেন, পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে, পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই। এক নম্বর, আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা, আমি ছাড়া বিশ্বনবীর কোন কুমারী বউ ছিল না। দুই নাম্বার, আমার ঘরে বিশ্বনবীর কবর, যারা হওয়া জুমরা করতে যান, বিশ্বনবীর সালাম করতে যান, এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে, যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন, এটাই ছিল মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ, আমার ঘরে বিশ্বনবীর কবর। তিন নাম্বার, আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চার নাম্বার, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছ, এই যে আমরা ওযু না করতে পারলে, পানি না পেলে তায়াম্মুম করি, এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। বনুল মুস্তালিকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন, পথিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে। লকেট ছিনেন নাকি চেন ছিনেন? হার ছিনেন? হার, আচ্ছা হার, স্বর্ণের হার হারায় ফেলছে। বিশ্বনবী বলেন, কাফেলা থামাও, আমার স্ত্রী হার হারিয়েছে, হার খুঁজে। সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায়, এখন কি করবে? যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই, পানি অনেক দূর। বিষ্ণুনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থাকবো, ওযু করে নামাজ পড়ব, কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই। তখনও তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না, আল্লাহ জানায় নাই, নাজিল করে নাই। সবাই আবু বকরকে বকাবকে শুরু করলো, আবু বকর দেখো তোমার মেয়ের কাণ্ড, তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে, বিশ্বনবীর নামাজ কাজা হবে, কি কাজ করলো তোমার মেয়ে? আবু বকর যে আয়েশারে ধমকাতে লাগলো, আয়েশা কি করলি? আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলো, আবু বকর আয়েশারে ধমক দিও না, আয়েশারে ধমক দিলে আমার আর অস্কেপে যায়। فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا
আয়েশার সম্মানে আল্লাহ আয়াত নাযিল করলেন, فإن لم تجدوا ماء এখন থেকে সফরে কোথাও যদি ওযুর জন্য তোমরা পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা কবুল করে নিবে কে? এজন্য মা আয়েশা বলতেন, এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে, বিশ্বনবীর কোনো বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই। এত ভালোবাসত বিশ্বনবী আয়েশাকে, এক বালতি থেকে পানি নিয়ে দুজনে গোসল করত, এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে, আর এক মগ দিয়ে মা আয়েশা ঢালে। গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেত, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ, রাস্তায় করে কত রোম্যান্টিক ছিল আমার নবী। মায়েশা ওটার হাড্ডি পছন্দ করত, ওটার হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মায়েশা রেখে দিত, ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণুনবী আবার চুষতে শুরু করে দিতে। রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে। মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন, 9 বছর বয়স। মায়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই, বিষ্ণুনবী নিজে পুতুল কিনে দিতেন, বলতেন আয়েশা খেলো। আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, বুখারীর বর্ণনা, বিষ্ণুনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতেন, চলে যেতেন বাইরে। আয়েশা তার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিষ্ণুনবী ঢুকতো, চিল্লা করে সুবহানাল। মায়েশা তীর খেলা দেখতে পছন্দ করতো। বিষ্ণুনবী বুখারীর বর্ণনা, মায়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো, আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখ। দীর্ঘক্ষণ দেখার পরে মায়েশা আর কাঁধে উঠতে পারে না। বিষ্ণুনবী বললেন, ও আয়েশা মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি? আয়েশা বললেন, দেখা হয়েছে। তখন বিষ্ণুনবী কাঁধ থেকে তার ওয়াইফকে নামিয়েছেন, কোন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট একটা ঘর, বিষ্ণুনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে, বিষ্ণুনবীর সেজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো। বিষ্ণুনবী লম্বা সময় কেরাত করে, রুকু করে, সেজদা দেওয়ার জায়গা নাই, কারণ সেজদার জায়গায় মা আয়েশার পা দিতে মাছরা নাই। বিষ্ণুনবী মায়েশার পায়ের মধ্যে চিমটে দিত, মায়েশা পা দুইটা গুটিয়ে নিলে বিষ্ণুনবী সেজদা দিত, আবার সেজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়ত। সুবহানাল্লাহ, পড়বেন না? কি সুন্দর ছিল ওনাদের সংসার, কি ভালোবাসা ছিল, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিষ্ণুনবীর জীবনী থেকে শিখবো, সাহাবাদের জীবনী থেকে শিখবো, ঠিক কিনা? এজন্য সালমান খান আমাদের আদর্শ না, ঋত্বিক রোশন আমাদের আদর্শ না, তারপর আমির খান আমাদের আদর্শ না, সাকিব আল হাসান আদর্শ না, কারণ এদের বিয়ের মধ্যে মারামারি আসলে নাই। বেশিরভাগ সেলিব্রিটি কদিন পরে আর নাই, ডিভোর্স হয়ে যায়, যদি কোন ঠিক কিনা চিল্লায় বলেন। এজন্য বিষ্ণুনবী হচ্ছে আমাদের আদর্শ। গভীর রাত তাহাজ্জুদের সময় বিষ্ণুনবী তাহাজ্জুদ পড়তে উঠলেন, আয়েশারা উঠালেন, ডেকে বললেন, ও আয়েশা চলো আজকে রাত্রে একটু দৌড় দৌড় খেলি। মায়েশাকে আমি রাজি, সব স্ত্রী চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, ঠিক কিনা? একটু রোমান্টিক হোক, একটু ভালোবাসার কথা বলুক, একটু খুনসুটি করুক, সব স্ত্রী চায়। মায়েশা বললেন, চলেন দৌড়াদৌড়ি করি। বিষ্ণুনবী বললেন, ওই যে দূরে একটা পিলার দেখা যায়, চলো দুইজনে দৌড় দেই, কে কার আগে পিলার ধরতে পারে। সুবহানাল্লাহ, পড়ো। আয়েশাও দৌড়, বিষ্ণুনবীও দৌড়। বিষ্ণুনবী মনে মনে ভাবলেন, ঠিক আছে আমি আস্তে দৌড় দিব, আয়েশা জিতে যায়, আয়েশা একটু খুশি হোক। উনি বিষ্ণুনবী জোরসে দৌড় দিলে পৃথিবীর কোন দৌড়বিদ বিষ্ণুনবীর সাথে দৌড়ে পারে, কথা কন? বিষ্ণুনবী ইচ্ছে করে আস্তে দৌড়ালেন, মায়েশা জোরসে দৌড় দিলেন, আগে পিলার ধরলেন, আগে আগে পিলার ধরে ফেললেন। বিষ্ণুনবী সেকেন্ড হয়ে গেলেন, মায়েশা ফার্স্ট, মায়েশা কি ফার্স্ট হয়ে গেল, বিষ্ণুনবী হয়ে গেলেন সেকেন্ড। মায়েশা মহা খুশি, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। তার ঠিক 7 বছর পরের ঘটনা, বিয়ের পরপর মায়েশা ছিল একটু চিকন, 7 বছর পরে মায়েশা মোটা হয়ে গেছে। আবার 7 বছর পর একবার তাহাজ্জুদের নামাজের সময় উঠে বিষ্ণুনবী বললেন, আয়েশা চলো আজকে রাতে একটু দৌড় দৌড় খেলি। মায়েশা মহা খুশি, মনে মনে ভাবতে তুই যে আগে একবার আপনার হারাইছি, আজকেও হারাম। বিষ্ণুনবী মনে মনে কে আজকে নো চান্স, আজকে চান্স দিব না। বিষ্ণুনবী বললেন, চলো কে কার আগে পিলার ধরতে পারে দেখি। মায়েশাও দৌড়, বিষ্ণুনবীও দৌড়। এবার বিষ্ণুনবী মায়েশাকে চান্স না দিয়ে আগে আগে পিলার ধরে ফেললে। সুবহানাল্লাহ, মায়েশা রেগে গেলে ওনার গাল দুটো আনার ফুলের মতো লাল হয়ে যেত। বিষ্ণুনবী জন্য আদর করে ডাকত, ইয়া হুমায়রা, ও হুমায়রা, ও হুমায়রা, কাছে যে বললেন, ইয়া হুমায়রা, ইয়া আয়েশু, হ্যাঁ দেখি সব কত দিতি, 7 বছর আগে যে আয়েশা তুমি আমার হারাইছিলা, আজকে তোমারে হারাই ওটা শোধ নিয়ে নিলাম। আল্লাহ, স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি করতেন, আপনারা করেননি নাকি? যৌতুকের লেগে হেঁচড়ে দৌড়ে যা, হেঁচিও বাসার লেগে দেয় দৌড়, এই দৌড়াদৌড়ি না, দৌড়াদৌড়ি করতে হবে ভালোবাসার খুনসুটি, ঠিক কিনা? সর্বশেষ স্বামী আর স্ত্রীর এই দাম্পত্য জীবনে আল্লাহর দেয়া সবচেয়ে উপহার হলো, সবচেয়ে বড় উপহার হলো সন্তান। এজন্য নেক সন্তান আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে নাই? নেককার বিবি দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, ঠিক কিনা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ও আল্লাহ, আপনি আমার নেককার সন্তান দেন, নেককার স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমাদের চোখটারে শীতল করে দিবে কে। এজন্য নবদম্পতি যখন সন্তানের মালিক হবেন শুক্রিয়া করবেন কার, আর সন্তান না হলে সন্তান চাইবেন কার কাছে, নাকি খাজা বাবার কাছে, ল্যাংটা বাবা? কোন বাবার কাছে সন্তান চাওয়া যায়? মাজারে গেলে যদি সন্তান পাওয়া যায়, কিন্তু আমাদের মায়েরা বোনেরা মাজারে যেয়ে সেজদা দেয়, কেন গেছে জিজ্ঞেস করলে বলে সন্তানের জন্য গেছে, বাচ্চার জন্য গেছে। মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, তাহলে ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে না, গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে গেছে, কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করছে, বাচ্চা দেওয়ার মালিক একজন তিনি কে।
ইয়াহা বলি মাইয়া শাউ ইনাসা ওয়া ইয়াহা বলি মাইয়া শাউ যুকুর,
আল্লাহ যারে চায় তারে ছেলে দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয় মেয়েও দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? তাহলে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে নেককার সন্তান, আর সন্তান চাবো কার কাছে? সন্তান হওয়ার পরে আমরা শুকরিয়া করবো কার? হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার দরকার আছে নাই? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার প্রথম সন্তানের নাম হলো হাসান, হাসান হওয়ার পরে বিশ্বনবী কানের মধ্যে হাত দিয়ে হাসানের কানের সামনে যে বিশ্বনবী ওনার কণ্ঠে একটা আজান দিয়েছে, বাচ্চা হইলে আজান দেন না আপনারা? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাসান বিষ্ণুদের প্রথম নাতি, দ্বিতীয় নাতিটার নাম হোসাইন। হাসান হওয়ার পর হাদিসে এসেছে আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী নিজে হাসানের কাছে যে আজান দিয়েছে, এই জন্য দাম্পত্য জীবনের সেরা উপহার সন্তান হওয়ার পর বাবাই যে আজান দিবেন কপাল পড়া, বাচ্চা হয়েছে হুজুর আনতে যায় আজান দেওয়ার জন্য, মাওলানা আনতে যায় আজান দেওয়ার জন্য, আপনি বাবা আপনি আজান দেন, আপনি দাদা আপনি আজান দেন, আপনি চাচা আপনি আজান দেন। ইসলাম কত সুন্দর, এখনো ছেলের আমল নামা শুরু হয় নাই, কিন্তু আল্লাহ বলে ছেলের কানের সামনে আমার আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, সুবহানাল্লাহ। সাত দিন বয়সের নাম রাখবেন, আকিকা দিবেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বি আকিকা তুযবাহু আনহু ইয়াউমা সাবিহ। বিষ্ণুই বললেন প্রত্যেক বাচ্চা আকিকা দিবা সপ্তম দিনে, ওই সাম্মা ফিহি ওই দিনে নাম রাখবা, ওই ইখলাকু রাসুহু তারপরে তার মাথা কামায়া দিবা, তারপরে ছেলেটা যখন আর একটু বড় হবে তাকে কোরআন শিক্ষা দিবা, এরপরে মা বাবার জন্য আল্লাহ মা বাবার জন্য আল্লাহ আদেশ করলেন ছেলে মেয়ের বুকের দুধ খাওয়ানোর দরকার আছে না নাই?
ওয়াল ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ।
বাবা মার জন্য আবশ্যক করলেন ছেলে মেয়েদেরকে দুই বছর দুধ খাওয়াবা, অনেক মায়েরা দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়, কি খাওয়ায়? ফিটনেস নষ্ট হয়ে যাবে, কি নষ্ট হবে? ফিডার খাওয়ায়, ডানু খাওয়ায়। তো আপনি যদি এই কষ্টটা সহ্য না করেন, বাচ্চার জন্য এতটুকু না করেন, আপনি বুড়ালে তো আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে, কই পাঠাবে?
ছেলে আমার মস্ত মানুষ মস্ত পিতার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি, ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
ঠিক কিনা? ছোট্টবেলা ছেলের দুধ খাওয়ায় নাই, ছেলের যত্ন নেয় নাই, ছেলের সাথে ভালোবাসা সখ্যতা গড়ে ওঠে নাই, ওই মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, ঠিক কিনা? এই যে শাল যে দুধ, শাওয়াল দুধটা বলে, নিউবর্ন বেবি তার জন্য মায়ের ব্রেস্টের ভিতরে আল্লাহ যে দুধটা দিয়েছে, পৃথিবীর কোন দানু কোন সিরালেক্স কোন ল্যাকটোজেন দুধকে একসাথে করলেও ওই ভিটামিন মিনারেলস ওই পুষ্টি নিউট্রিশনটা পাওয়া যায় না। মায়ের বুকের দুধ যে বাচ্চা খেতে পারে না, সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, হীনমন্যতায় ভোগে, অনিশ্চয়তা ইনসেফটিতে ভোগে। এই জন্য বাবা মার জন্য আল্লাহ আদেশ করলেন প্রথমে বাচ্চা হলে শুকরিয়া করবা,
কানের সামনে আজান দিবা, সাত দিন বয়সে আকিকা করবা, মাতার চুল ফেলে দিবা, সুন্দর একটা নাম রাখবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। সবচেয়ে প্রিয় নাম কি? তারপরে আব্দুর রহমান। নবীদের নামগুলো প্রিয়, সাহাবীদের নামগুলো প্রিয়, সুন্দর অর্থবোধক নামগুলো আলেমদের কাছে জিজ্ঞেস করে কোরআন থেকে চুজ করে রাখবেন। তাহলে ছেলেগুলোকে ভদ্র বানাবে কে? এক চাচা ভাতিজার বাড়িতে ঢাকায় আসছে বেড়াইতে, গ্রাম থেকে ফলমূল নিয়ে, ভাতিজাকে চাচা চা খান বিস্কিট খান, চাচা চা খায় আর বিস্কিট খায়, ভাতিজা কতদিন পরে তোমার দেখলাম, শুনছি তোমার নাকি একটা ছেলে হয়েছে মেয়ে হয়েছে, কই ওদেরকে ডাকো না। ভাতিজা ডাক দিছে ব্রাশ পায়া, ব্রাশ পায়া শুন না চাচা দিছে দৌড়। ভাতিজা কয় চাচা যাবেন না, চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায়। চাচা কয় ভাতিজা আমার বয়স 80 হয়েছে, আমার ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা কয় চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম রাখছি ব্রাশ মাইয়ার নাম পায়ার। আসলে নাই আপনি ডাক দিবার কইছেন, এই জন্য ডাক দিছি ব্রাশ পায়ার। এগুলো রাখবেন না, তাহলে ব্রাশ ফায়ারের মতো হবে। এরপরে ছেলে যখন আর একটু বড় হবে কোরআন শিখাবেন, কি শিখাবেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাই দিবে, চিল্লা এখন ঠিক কিনা। এরপরে ইসলাম বলল হুব্বুহুম ওয়া কাদাউল ওয়াক্তিমাহুম, বাবা মা দুইজনের উপর আবশ্যক ছেলে মেয়েদের সাথে সুন্দর সময় কাটানো, ছেলে মেয়েদেরকে ভালোবাসা। মানে ফ্যামিলিতে বাবাও চাকরি করে মাও চাকরি করে, আসলে নাই বাবা মা এত সকালে বের হয় যখন ছেলে মেয়েরা ঘুমে, আবার এত রাতে ফিরে যখন ছেলে মেয়ে ঘুমে। শুক্রবার তারা বাপেও ছেলেদের দেখে না, ছেলেও বাপেরে দেখে না, ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে, কার কাছে? আপনার ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয়, সে তো কাজের মেয়ের আচরণ নিয়েই বড় হবে, সে আপনার আচরণ পাবে, আপনার ব্যক্তিত্ব পাবে, আপনার শান শওকত আপনার মুনশিয়ানার ভাবটা তার মধ্যে ঢুকবে। এজন্য সময় কাটাবেন, ছেলে মেয়েদেরকে সময় দিবেন, ব্যস্ততার মধ্যে সময় বের করে পারলে ঘুরতে যাবেন। আকরা ইবনে হাবেস আত-তামিমি এক সাহাবী বিষ্ণুনবীর কাছে আসলেন, বিষ্ণুনবী একবার হাসানকে নিয়ে চুমু দেয়, হাসান নামে, এবার হোসেনকে নিয়ে চুমু দেয়, আবার হাসান ওঠে। আকরা বলে ইয়া রাসূলুল্লাহ আমার 10টা ছেলে, আমি একটা ছেলেরও কোনোদিন চুমা দেই নাই, আপনি আপনার নাতির এত চুমু দেন, এত আদর করেন? বিষ্ণুনবী বললেন ইয়া আকরা মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে বাচ্চাদের দিকে দয়া দেখায় না আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকায় না, চিল্লায় কোন ঠিক কিনা। এজন্য বাবা মা ছেলে মেয়েদেরকে সময় দিবেন। এরপরে বিষ্ণুনবী বললেন মরুসে বিয়ানা কুম্বে সালাতি ওহম সাবসিনী, 7 বছর বয়সে বাচ্চারা নামাজের আদেশ দাও, সালাতের আদেশ, কিসের আদেশ? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা রব্বি আল আজিম। আল্লাহু আকবার। 7 বছর বয়সে নামাজের আদেশ দেন, 10 বছর বয়সে নামাজের জন্য প্রহার করবেন, শাসন করবেন। অনেকে বলে হুজুর আমার অনেক আদরের ছেলে, সকাল 10টায় ওঠে, ঘুমায় থাকে সকালে, আমি ডাকি না কি করুন? আদরের পোলা তো সকাল 6টার দিকে যদি ভূমিকম্প হয় কি করবে? ফজরের সময় যদি ঘরে আগুন লাগে আদরের পোলা আর একটু ঘুমায়, হ্যাঁ ডাকবেন না? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ডাকেন, জাহান্নামের আগুন থেকে ছেলেটারে বাঁচানোর জন্য নামাজের জন্য ডাকার দরকার আছে নাই? এরপরে বিছনেই বললেন ইদা বালাগাল আওলাদ আশারা সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে, ছেলে কিংবা মেয়ের বয়স যখন 10 হয়ে যায়, খেয়াল করে শুনেন, অনেক ফ্যামিলিতে এগুলোর আমল নাই, ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে, বিছানা আলাদা করে দাও। 10 বছর বয়স হলে ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না, বাবার মেয়ে এক বিছানায় শোবে না, মেয়ে আর মা আর ছেলে এক বিছানায় শোবে না, বিছানা আলাদা করে দেন। এমনকি ভাই ভাই তাদেরও যদি আলাদা বিছানা হয় 10 বছরের পরে, এটাও ভালো ঠিক কিনা? ইসলাম মানে না, এজন্য ফ্যামিলির মধ্যে জাহান্নামের বাতাস বয়, শান্তি পায় না, কারণ ইসলাম নাই তো, চিল্লা এখন ঠিক কিনা? এরপরে বিষ্ণুনবী বললেন আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুব আল খাইল, ও বাবারা ছেলেদেরকে সাঁতার শিখাও, তীর মারার শিখাও, ঘোড়ায় চড়ার বিদ্যা শিখাও। আপনি ছেলেরা রাস্তায় হাঁটা শিখালেন, বাবা হাঁটো হাঁটো হাঁটো, তো জমিনে কেমনে চলতে হয় শিখালেন, এই ছেলেটা যদি পানিতে পড়ে কেমনে চলবে শিখানোর দরকার আছে না? সাঁতার শিখাবে, দুই নাম্বার বিষ্ণুনি বলেন আর রিমায়া তীর মারা শিখাও, এখন তো তীর মারা নাই, এখন হচ্ছে শারীরিক ব্যায়াম শিখাবেন, যোগ ব্যায়াম শিখাবেন, প্রতিকূল পরিবেশে কেমন করে বেড়ে থাকতে হয়, সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু কর্ম সহিষ্ণু করে গড়ে তুলতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আপনার জীবদ্দশায় কষ্ট করিয়ে করিয়ে অভ্যাস করা, বড় হলে তার ক্যারিয়ারটারে সুন্দর করে দিবে। কে কিভাবে নিজেকে সেফ করবে, রাস্তাঘাটে কেমনে চলবে, শরীর কসরত বিদ্যা শিখান, আত্মরক্ষার কৌশল শিখান, যেহেতু রিমায়া এখন নাই। তিন নম্বরে বিষ্ণু বললেন রুকু বাল খাইল ঘোড়ায় কেমনে চড়ে শিখাও, এখন ঘোড়া নাই সাইকেল চড়ানো শিখাবেন, ছোট্ট ছেলেটারে সাইকেলে নিয়ে পেছনে পেছনে থাকাবেন, আপনার ছেলের মেমোরিতে আজীবন একটা সুখের স্মৃতি হয়ে এটা থাকবে, ঠিক কিনা? চিল্লায় বলেন সাইকেল চালানো শিখান, ড্রাইভিং শিখান। বিশ্বনবী এগুলো ইঙ্গিত করে বলে গিয়েছেন। সবশেষে বিশ্বনবী বললেন সময় মতো ছেলে মেয়েদের বিবাহ দাও। বাবা মার দায়িত্বের উপরে এই দায়িত্ব আছে না নাই? বাবা মা হয়ে বসে আছে, মেয়ে স্কুলে যায় টাঙ্কি মারে, কোলায় যায় বিল্ডিং মারে, কোনো খোঁজ খবর নাই। যা যা ভুল করেছে থার্টি ফার্স্ট নাইটে তোমার মেয়ে, যেখানে দুম্মা চলে ধুম করেছে, সবগুলোর গুণা তোমার আমল নামে আসার নাই। যেটা বলেন বিষ্ণুনবী বললেন সময় মতো বিয়ে দিয়ে দাও। সর্বশেষ বিষ্ণুনবী বললেন ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলা হাজলি উনসাইয়াইন, ও বাবারা মরার আগে ইসলামের নিয়ম অনুযায়ী কোরআনের আয়াত দিয়ে ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বণ্টন করে দাও। কারাই ছেলে যদি দুইটা ফ্ল্যাট পায় মেয়ে পাবে কয়টা? ছেলে যদি দশ লাখ, ছেলেরা দশ লাখ টাকা যদি দেন উত্তরাধিকার বন্টনে, মেয়ে পাবে পাঁচ লাখ। অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, আসলে নাই তো মেয়ের ঠ্যাং দিলেন, মেয়ের কি রান খাইতে মন চায় না? যেই বাবা মা ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটান, মেয়ের বাড়িতে কাটে, মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন গোলাম দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার সন্তান, ওই সন্তানকে আল্লাহর দেয়া দিক নির্দেশনা অনুযায়ী লালন পালনের দরকার আছে। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা তখনই সুন্দর হবে, জান্নাতি হবে, যখন ওই ফ্যামিলির মধ্যে কোরআন থাকবে, কোরআন দিয়ে সম্পর্কটাকে গড়ে তুললে জান্নাতি সম্পর্ক গড়ে দিবে। কে আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সম্পর্ক গুলোতে জান্নাতি সম্পর্ক করুক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেক, ফ্যামিলিটার ভেতরে জান্নাতের হাওয়া বইয়ে দেক, আমাদের ছেলে মেয়েগুলোর মানুষের মতো তুমি মানুষ বানাও। মোনাজাত 11:30, হ্যাঁ আর পাঁচ মিনিট আছে, মোনাজাত দিচ্ছি। যৌতুক নিয়ে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কিনা? বিয়ে শুদ্ধ হবে, কিন্তু হারাম খাওয়ার গুণা হবে। বিয়েতে হলুদ অনুষ্ঠানের পরিবর্তে সুস্থ সংস্কৃতির কোন আনন্দদায়ক অনুষ্ঠান শরীর সম্মত কিনা? হ্যাঁ অবশ্যই শরীয়ত সম্মত। ছোট ছোট মেয়েরা গান গাইতে পারবে, ছোট ছোট মেয়ে কবিতা আবৃত্তি করবে, ছোট ছোট মেয়ে গান গাইবে, সমস্যা নাই। ইভেন হলুদ অনুষ্ঠান করা তো সমস্যা নাই, কিন্তু ছেলে মেয়ের অবাধ মেলামেশা হারাম। হলুদ দেওয়া সুন্নাত, গায়ের স্কিন ভালো করার জন্য বোখারির বর্ণনা আছে মেয়েরা হলুদ দিতে পারবে, সমস্যা নাই, কিন্তু ছেলে মেয়ের বাসন্তী রঙের শাড়ি পরে দুম্মা চলে দুমা শালি কেন পানে জর্দানি শালি এগুলো দেওয়া যাবে? এই গানগুলো আছে না নাই? কেন পানে জর্দা মিশালি তোকে দেখে গাই যে আমি রিমিক্স করালি আসরা নাই? আমি তো লাস্ট 10 ইয়ার্স দেশের বাইরে, তো তিন মাসের ছুটিতে যখন দেশে আসি সব জায়গায় আমি বিয়ের অনুষ্ঠান নেই, আমি কিলাম শেফালি ডাকে গহুদুর আপনি বুঝবেন না, এটা ইন্ডিয়ান গান, এই গান না ছাড়ালে আমাদের কলিজা ঠান্ডা হয় না বুঝু, কপাল পড়া। এজন্য এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক, স্ত্রীর মোহরণা আদায় না করে মারা গেলে স্বামী জাহান্নামী হবে কিনা, আল্লাহর মা খাজা থেকে বাঁচতে পারবে না, স্ত্রী যদি মাফ না করে আল্লাহ তাকে শাস্তি দিবে, আল্লাহর পাকড়ার সামনে সে পড়বে, এর জন্য জাহান্নামে শাস্তি ভোগ করা লাগতে পারে। আল্লাহ মাফ করলে ভিন্ন ব্যাপার, স্ত্রী যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। মেয়েদের পার্লারে সাজ কি ইসলাম সমর্থন করে? পার্লারে গ্রুপ লাগ করে এগুলো করা যাবে না, পশম উঠানো এগুলো করা যাবে না। আপনি যদি যেমন আরব বিশ্বে পার্লার আছে হেজাব পরে তারা যায়, মেয়েরা পার্লারিং করে, ইসলাম সম্মত যে পার্লার ওইটা ওইটা করে, ওইটা করা যাবে। সবচেয়ে বেটার হচ্ছে ঘরের ভেতর আপনি প্রসাধনী ইউজ করেন, ঘরে আপনি নিজের সাজুগুজু করেন, পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। এখন পার্লারে গেলে ওখানে আবার ক্যামেরা লাগায় রাখে বিভিন্ন জায়গায় ট্রায়াল রুমে, ঠিক কিনা? এগুলো আপনার আরো ইমান ধ্বংস করে দেবে। মেয়েদের পার্লারের সাজ কি ইসলাম সমর্থন করে? একই প্রশ্ন, পার্লারের সাজটা যদি এমন সাজ হয় মহিলা আপনাকে সাজায় দিচ্ছে বিয়ের আগে মেহেদি দিয়ে দিচ্ছে, অনেকে এইসব ব্যাপারে খুব এক্সপার্ট, ঘরের মেয়েরা হয়তো এত সুন্দর ডিজাইন করতে পারেন, আপনি পর্দা মেনটেন করে এমন পার্লারে যেখানে পর্দা মেনটেন করে শুধু মেয়েরা আপনাকে সাজিয়ে দিবে সেটা হতে পারে, আবার পার্লার করেও আপনাকে বোরকা পরে আসতে হবে, পার্লার করার পরে চেহারা দেখিয়ে লোকজনদের কাছে নিজেকে প্রদর্শন করে আসা যাবে না। এই শর্তগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে পার্লারে যাওয়া যাবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে ঘরে সাজুগুজু করা। মেয়েদের ভ্রুত লাক ও চুল কাটা যায় আছে কিনা, হ্যাঁ চুল কাটতে পারেন, চুল ছেঁটে রাখা যাবে কিন্তু ছেলেদের মতো সাইজ করা যাবে না। বিষ্ণুই বলেছেন লাআনা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসা ইবিল রিজাল আল মুতাশাব্বিহিন মিনান রিজাল ইবিল নিসা। যে ছেলেরা মেয়ে সাজতে চায়, যে মেয়েরা ছেলে সাজতে চায়, এদের উপর আল্লাহ লাআনা। অনেক বড় হয়ে গিয়েছে অগোছালো, একটু ছোট করে রাখা যাবে, কিন্তু ছেলেদের কাটিং দেওয়া যাবে। আর গ্রুপ লাক করা হারাম। কেউ মারা গেলে চল্লিশ আবার জিয়ারত অনুষ্ঠান হারাম কিনা কবিরা গুনা মুসলমানদের অনুষ্ঠান কখনো করবে কিনা, না চল্লিশে কুল খালি এগুলো বিশ্বনবী শিখায় নাই। খাদিজা এতেকালের চল্লিশ দিন পর বিশ্বনবী কি করেছে ওইটা দেখবে। বিষ্ণুবী কি খাদিজারে ভালোবাসে নাই? আচ্ছা ফাতেমা আগে এন্তেকাল করছে, আলী এন্তেকাল করছে পরে, তো ফাতেমা এন্তেকালের চল্লিশ দিন পর আলী কি করেছে দেখার দরকার আছে নাই? তারা চল্লিশ দিন এগুলো কিছু করে নাই। তাদের জন্য দোয়া করবেন, এতিমদেরকে খাওয়াই দিবেন, এনাফ। কিন্তু চল্লিশ দিনের এই কুলখানির নামে ঘরের ভেতরে যে বিশাল অনুষ্ঠান হয়, সবাই খুব আনন্দ মন নিয়ে খেতে আসে, মনে হয় নতুন একটা বিয়ের অনুষ্ঠান। এখানে একজন মানুষ মারা গিয়েছে, তার জন্য যদি শোক পালন করবে, দোয়া করবে, ওই কোনো পরিবেশই থাকে না। এগুলোর সাথে ইসলামের সম্পর্ক স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, না স্ত্রীর গায়ে কখনো হাত তোলা যাবে না। চার পাঁচটা স্টেপ বলেছি, ফাইদুহুম না, ওয়াজ করবেন, সংলাপ করবেন, সংযত করবেন, বুঝাবেন, আদর করে টুনটুনি কৈতরি সোনামণি এগুলো বলবেন। এটা তো কাজ না হয় বিছানা আলাদা করবেন, এত কাজ না হলে একটু শাসন করবেন, হাত তোলা যাবে। মহিলারা স্বামীকে দাড়ি রাখতে মানা করে, এক্ষেত্রে পুরুষ নারী উভয় জনের করণীয় কি? এবং অনেক মেয়ে দাড়ি রাখা ছেলেকে বিয়ে করে না। যেই মেয়ে দাড়ি রাখা ছেলের বিয়ে করে না, ওরা তো বিয়েই করবেন না। অতিরিক্ত বিয়েতে আলোকসজ্জা এবং অতিরিক্ত ব্যয় জায়েজ কিনা, না এটা ঠিক না, অতিরিক্ত কোনো কিছুই ঠিক না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। যে অপচয় করে সে শয়তানের ভাই, ওমিয়া যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি শয়তান। এই জন্য অতিরিক্ত অপচয় করা যাবে না, যতটুকু না হলেই না। আপনি অনেক বংশীয় মানুষ, কিছু যদি হালকা আলোকসজ্জা করেন, কিছু লোকদেরকে খাওয়ান, ওটা তো সমস্যা নাই, কিন্তু যেটা অপচয়ের কাতারে পৌঁছে যায়, কোটি কোটি টাকা আপনি খরচ করতেছেন, ওদিকে রোহিঙ্গারা মরে, ওদিকে বন্যায় মানুষ না খেয়ে মরে, আশেপাশে বিকলাঙ্গ লোকগুলোর ঘরে কোনো খাবার নাই, ওই অনুষ্ঠান জায়েজ হবে না, ঠিক কিনা? এজন্য ভারসাম্য করতে হবে। আমাদের সমাজে বড়দের সালাম না দিলে তারা রাগ করে, কিন্তু তারা ছোটদের সালাম দেয় না, সালামের বিধান জানতে চায়। সালাম ছোট বড় সবাই সবাইকে দিবে, মুরব্বীদেরকে রেসপেক্ট করে আমরা সালাম দিব, কিন্তু তার মানে এই না বড়রা ছোটদেরকে দিবে না, না ছোটরা বড়দেরকে দিবে, ছোটরা বড়দেরকে দিবে, বড়রা ছোটদেরকে দিবে, সবাই সবাইকে সালাম দেবে। আল বাদিউ বিসালামি বারিউ মিনাল কেবের, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠায় দেয় কে? আর বড়দের আরো বেশি দেওয়া উচিত ছোটদের শিখানোর জন্য, ঠিক কিনা? একজন মুরব্বী ছোট্ট একটা ছেলেরা বারবার সালাম দিলে তিন দিন পরে ছোট্ট ছেলেটা লজ্জায় করে নিজেই বড়টারে সালাম দেবে, ঠিক কিনা? আচ্ছা, ছেলে মেয়েদের গোপন বিয়ে জায়েজ কিনা, এগুলো তো অনেক ডেঞ্জারাস প্রশ্ন। না, গোপন বিয়ে এটা ঠিক না, আমরা ইন্সপায়ার করি না। একটা ছেলে মেয়ে ম্যাচিউরড হয়ে গেলে হানাফি মাযহাব অনুযায়ী আপনার বিয়ে শুদ্ধ হয়ে যাবে, কিন্তু এটাকে আমরা উৎসাহিত করি না। আপনার বাবা মা তাদের জীবনটারে পানি করে দিল আপনার জন্য, আপনার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তাদের দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া আপনি কেমন করে বিয়ে করিতে বসবেন? এজন্য বাবা মার দোয়া ছাড়া বিয়ে করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, দুটি প্রশ্ন। ইসলামের কিছু দিক নিয়ে আলেমদের ভিন্নমত রয়েছে, এক্ষেত্রে আমাদের সাধারণ লোকদের করণীয় কি? আগামীকাল রফিকুল্লাহ আফসারি সাহেব আসলে, ওনার একটা বই আছে, আলেমরা নানা মতে পাবলিক যাবে কোন পথে, ওনার 52টা বইয়ের একটা লিস্ট আছে, উনি বইগুলো খুলে আলোচনা করে, কালকে অনুরোধ করবেন যদি উনি মেনে নেয় যে হুজুর এই বিষয়ে আলোচনা করেন, নানা আলেম নানা মতে পাবলিক যাবে কোন পথে। আমরা যাব কোরআন সুন্নার পথে। বিশ্বনবী বলেছেন লাকাদ তারাকতু ফিকুম আমরাইন লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়ে ধরলে কোনোদিন তোমরা জাহান্নামী হবে না, পথ হারাবা না। এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই হচ্ছে সুন্নাহ। দুই নম্বর, মসজিদে কি নাপাক শরীরে প্রবেশ করা যায়? না, মসজিদে নাপাক শরীরে প্রবেশ করা যায় না। মসজিদে এতেকাফ করা অবস্থায় যদি আপনার রাত্রে স্বপ্নদোষ হয় তখন মসজিদে উঠে গামছা দিয়ে দিয়ে যাতে মসজিদে পা না লাগে এইভাবে আপনি বের হয়ে যাবেন, আর নাপাক অবস্থায় তো প্রবেশ করাই যাবে না। কোনো মুয়াজ্জিনের যদি এটা ঘটনা ঘটে বা খাদেমের যদি ঘটে, তাড়াতাড়ি গোসল করে এরপরে মসজিদ ক্লিন করুন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যারা এই কষ্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানকে, দুই দিনব্যাপী তাফসীর কোরআনের প্রোগ্রামকে সফল করলো, আল্লাহ মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানাক। আগামীকাল আমরা সবাই উপস্থিত হয়ে মাহফিলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সাফল্য মণ্ডিত করবো। রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ আমাদের কবুল করুক। ইয়া রাব্বিলাক আলহামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مبود أمر شبعي كنا غار كنا مدرب شمار দুই দিন ব্যাপী তাফসীর প্রোগ্রামের প্রথম রজনীতে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনে তোমার শাহি দরবারে ভিক্ষুকের মতো হাত তুললাম। আমাদের হাত দুইখানে কবুলার মঞ্জুর করে দাও। আমাদের জিন্দগির সব গুনা খাতা তুমি মাফ করে দাও। মাহফিলের প্যান্ডেলে ঢুকার সময় ফেরেশতা দিয়ে যেমনি গুনার বোঝা কাঁধ থেকে নামিয়ে রেখেছ, মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় ওই গুনার বোঝা কাঁধে তুলে দিও না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন সারাদিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। আব্বা আম্মার খেদমতের তৌফিক দাও। শীত বেদাত থেকে যেন দূরে থাকতে পারি তৌফিক দাও। যে পথে চললে তুমি খুশি ওই পথে চলার তৌফিক দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ব্যাপারে ইসলামের আলোকে আমরা শুনলাম রব্বুল আলামিন, আমাদের দাম্পত্য জীবনটারে তুমি সুখময় করে দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচাও। জি বাংলা স্টার জলসা কিরণমালার মতো ভয়ঙ্কর এই শয়তানের হাতছানি থেকে আমাদের ফ্যামিলি গুলারে বাঁচাও। আমাদের ছেলে মেয়ে গুলারে মানুষের মতো মানুষ করো। আমাদের স্ত্রীদেরকে তুমি জান্নাতি নারী হিসেবে কবুল করো। সাইয়েদাতুনা খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো মহিষী নারী হিসেবে কবুল করে নাও। আমাদের ফ্যামিলি গুলারে জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করে নাও। আমাদের ঘরে ঘরে শান্তি দাও। আমাদের ঘরটারে তুমি তোমার রহমত বরকতার নূর দিয়ে সিক্ত করে দাও। এ দেশের উপর তোমার খাস রহমতার বরকত নাজিল করে দাও। যেই যুবক ছেলেগুলো গত কয়েকদিন ধরে তাদের কষ্টের ফসল হিসেবে আজকের প্রোগ্রাম, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে দাও। সৈয়দ নম্বরের মতো, আমির হামজার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তৌফিক দাও। আমার যখন ফুরাবে দিন আসবে গভীর রাতি, থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী। আসবে গভীর রাতি, রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার মোহ ছেড়ে, মায়া ছেড়ে, এই দুনিয়ার বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে পরপারের দিকে যেদিন পাড়ি জমাবো, বিষ্ণুনবীর শেখানো ওই মধুর কালিমাটুকু আমাদের জবানে তুমি তখন জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।